Mirchi Sunday Suspense Gaan Daan Uttejona
একটা কালো ছায়া ক্যাম্পের মাঠ থেকে প্রায় উড়ে গিয়েই টিলার ঢালের জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ল।
আপনি এত কথা জানলেন কেমন করে?
হাত আর পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া।
হাঁসের পায়ের ছাপ এত বড় হতে পারে নাকি?
বরফের ওপর ওই পায়ের ছাপ সত্যিও দেখেছিল।
অবশ্য সেই জন্তু যদি তাদের আসার সময় পর্যন্ত এখানে থেকে থাকে।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে শুনবেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা নীল চ্যাটার্জি অ্যাডভেঞ্চার কাহিনী 5 নম্বর স্পেসিমেন। সৈকত মুখোপাধ্যায়ের জন্ম এবং বড় হওয়া হুগলি জেলার উত্তরপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করে তিনি সরকারি আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ 2 দশকের লেখক জীবনে প্রাপ্তবয়স্ক এবং কিশোর সাহিত্য উভয় ধারার লেখাতেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা 50-এর কাছাকাছি। তার বহু কাহিনী অডিও স্টোরি হিসেবে সামাজিক মাধ্যমে সমাদর পেয়েছে। শুরু হচ্ছে 5 নম্বর স্পেসিমেন।
সাত দিনের ট্রেকিং শেষ করে বদ্রীনাথ আর করণজিৎকে সঙ্গে নিয়ে বার্ড ফটোগ্রাফার নীল চ্যাটার্জি রুইং গ্রাম পেরিয়ে সোজা নেমে এসেছেন ঋষিগঙ্গার তীরে। পিঠের রাকস্যাক আর কাঁধের ক্যামেরা ব্যাগ নামিয়ে রেখে একটা চ্যাটালো পাথরের ওপর পা ছড়িয়ে বসেছেন নীল চ্যাটার্জি। তার একটু দূরেই রিভার বেডের নুড়ি পাথরের ওপরেই একটা প্লাস্টিকের শীট বিছিয়ে চিত হয়ে শুয়ে আছেন বদ্রীনাথজি। চোখের ওপরে একটা হাত ভাঁজ করে রাখা, মাথার কাছে রেখেছেন নিজের আর ছেলে করণজিতের হ্যাভারস্যাক। উনি ঘুমোচ্ছেন না, আর করণজিৎ ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে রেলিংয়ের ওপরে দুহাত রেখে তাকিয়ে রয়েছেন পায়ের নিচ দিয়ে ছুটে চলা ঋষিগঙ্গার দুরন্ত স্রোতের দিকে। সকলেই হয়তো মনে মনে গত কয়েকটা ঝোড়ো দিনরাতের কথাই ভেবে চলেছেন। অলিভ সবুজ মিলিটারি ব্রিজ পেরোলে চওড়া পিচের রাস্তা, রাস্তা তৈরির কাজ শেষ হলে ওই রাস্তা ধরেই ভারতের মিলিটারি কনভয় পৌঁছে যাবে চীনের সীমান্তে। একটু বাদেই ওদের তিনজনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যোশী মঠ থেকে সুন্দর সিং এর ল্যান্ড রোভার এসে ব্রিজের ওপারে দাঁড়াবে। ব্রিজ পেরিয়ে গাড়ি করে ওরা ফিরে যাবে যোশী মঠে। সেখান থেকে বদ্রীনাথজি আর করণ দেরাদুন চলে যাবে, আর নীল হরিদ্বার হয়ে ফিরে যাবেন কলকাতায়। হয়তো আবার কোনোদিন ফিরে এলে এদের সঙ্গে আবার দেখা হবে তার। লক্ষ লক্ষ বছর ধরে ওই বরফের পাহাড়, তৃণভূমি আর অরণ্য একই রকম থেকে গেছে, আরও কয়েক লক্ষ বছরেও নিশ্চয়ই একই রকম থেকে যাবে। কিন্তু নীল চ্যাটার্জি জানেন মানুষগুলোকে তিনি আর দেখতে পাবেন না। এই কাহিনীর সূত্রপাত হয়েছিল অবশ্য আরো কয়েকদিন আগে, নীলের বন্ধু রণজিতের দেরাদুনের বাংলোয়ে। আমেরিকার একটি নামজাদা নেচার ম্যাগাজিনের পক্ষ থেকে হিমালয়ান র্যাপটরসদের ওপরে একটা ফটো ফিচার লেখার অনুরোধ এসেছিল নীল চ্যাটার্জির কাছে। ইগল, চিল, বাজ এইসব শিকারী পাখিদের একসঙ্গে বলা হয় র্যাপটরস। বার্ড ফটোগ্রাফির দুনিয়ায় এই র্যাপটরসদের ছবি তোলাই সবচেয়ে কঠিন কাজ, কারণ মাটির কাছাকাছি এদের দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। ওরা বেশিরভাগ সময় উড়ে বেড়ায় লেন্সের নাগালের বাইরে, অনেক উঁচুতে। তবু প্রায় দিন 15 পরিশ্রমে খুব ভালো কিছু ছবি তুলতে পেরেছিলেন নীল। তারপর খুশি মনে একটু বিশ্রামের জন্যই দেরাদুনে নেমে এসে তাঁর স্কুলের বন্ধু রণজিৎকে ফোন করেছিলেন। ক্যাপ্টেন রণজিৎ মিত্র বছর তিনেক হল দেরাদুনের মিলিটারি ক্যান্টনমেন্টেই পোস্টেড। অনেকবার ছোটবেলার বন্ধুকে বলেছেন তার কাছে কয়েকদিন কাটিয়ে যেতে, নানান ব্যস্ততায় যাওয়া হয়নি। সেবার সময় পেয়েই বন্ধুকে ফোন করেছিলেন নীল, আর ফোন পেয়ে রণজিৎ নিজেই জিপ হাঁকিয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছিল।
আয় আয়, কতদিন ধরে বলছি, অবশেষে শেষ সময় হলো তোর। দে ক্যামেরা ব্যাগ সব দিয়ে দেখি।
কি ভারী রে!
আরে ভাই, তুই তো দেখছি পারলে আমায় মাথায় করে নিয়ে যাবি রে।
তাই যাব, যে খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আয় দে দে ক্যামেরাটা, দে ব্যাগপত্র সব পিছনে কেটে রাখি আগে, দাঁড়া।
রণজিৎ জিপের পেছনে সিটে সবকিছু ডাম্প করে বন্ধুর হাত ধরে টেনে বসালো তাকে সামনের সিটে নিজের পাশে। তারপর কোয়ার্টার অবধি বাকি রাস্তাটা অনর্গল বকবক করতে করতে ড্রাইভ করল।
তারপর তোর খবর কি বল?
3 বছর দেখা না হলে দুজন বন্ধুর মধ্যে অনেক কথাই জমে থাকে। ছোটবেলার স্মৃতির সিন্ধুক তোলপাড় করেই কাটাল। পরের দিন বিকেলের দিকে রণজিৎ বলল,
বুঝলি নীল, এক ভদ্রলোক তোর সঙ্গে আলাপ করতে চাইছেন, তাকে একটু বাদে আসতে বলেছি।
সে গিরে আমার সঙ্গে? বছরে 9 মাস আমি বনে জঙ্গলে ঘুরে বেড়াই, মানুষের চেয়ে হাতির ভাষাই আমি ভালো বুঝি, বুঝলি।
কি যে বলিস!
আরে আমার সমস্ত শার্টে ঘামের গন্ধ, কার্গো প্যান্টের পিছনে ধুলোবালির দাগ, আমার সঙ্গে আলাপ করতে চান এমন ভদ্রলোকও আছেন নাকি?
আরে শুক্লাজিও তোর মতনই বনে জঙ্গলে ঘোরা মানুষ, তবে উনি তোর মতো নেচার লাভার নন, ব্যবসায়ী।
তাই নাকি? কিসের ব্যবসা?
জড়িবুটির, ইংরেজিতে যাকে বলে মেডিসিনাল হার্বস।
আচ্ছা,
হিমালয়ের বনে প্রান্তরে নানা রকমের ভেষজ গাছগাছড়া পাওয়া যায়, জানিস নিশ্চয়ই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
নানান রোগের ওষুধ হিসেবে পুরাকাল থেকেই সেই সব গাছগাছড়ার হেভি ডিমান্ড। উনি লোকাল লোকেদের দিয়ে সেই সব জড়িবুটি কালেক্ট করিয়ে এক্সপোর্ট করেন।
লাইসেন্স আছে নিশ্চয়ই?
হ্যাঁ, এই কাজের জন্য ওনার ফরেস্ট ডিপার্টমেন্টের লাইসেন্স তো রয়েছে।
তা তোর সঙ্গে ওনার আলাপ হলো কিভাবে?
ওনার পুরো নাম হল দীপন শুক্লা, আর আপনি একেবারেই অফিসিয়াল লেভেলে। তুই জানিস নিশ্চয়ই, চায়না বর্ডারের কাছাকাছি জায়গাগুলো যেতে গেলে আর্মির পারমিশন লাগে।
হুম হুম হুম,
এই দেরাদুন রিজিয়নে সেই পারমিশনটা আমি দিয়ে থাকি।
ও আচ্ছা, তারপর?
তো শুক্লাজি বছরে একবার করে সেরকম লাইসেন্স রিনিউ করাতে আসেন, সেই সূত্রেই আলাপ। পাসপোর্ট, ট্রেড লাইসেন্স, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এসব কাগজপত্র থেকে যেটুকু জেনেছি তাতে মনে হয়েছে ভদ্রলোক বেশ হাইলি কানেক্টেড। উনি আমার অফিসে আসার আগে প্রত্যেকবারই মিনিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স থেকে ওনার কাজটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য ফোন আসে, কি বুঝলি।
হুম, এতে অবাক হবার তো কিছু নেই। যারা এক্সপোর্টের ব্যবসা করেন তারা দেশের হয়ে বিদেশি মুদ্রা উপার্জন করেন, তাই যে কোনো সরকারই তাদের আদর করবেন, এটাই নিয়ম।
তা হবে। আর তারপর শোন না, কাল যখন তোর ফোনটা এলো তখন উনি আমার অফিসে আমার সামনেই বসেছিলেন। তুই আসছিস শুনে বললেন এর চেয়ে ভালো যোগাযোগ নাকি আর হতেই পারে না, ভগবান যেন নিজেই তোকে পাঠাচ্ছেন ওনার প্রবলেম সলভ করার জন্য।
আমাকে চেনেন?
আমি অবাক হয়ে শুক্লাজিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি নীল চ্যাটার্জির নাম জানেন? উনি বললেন উনি নিজেও নাকি এলাহাবাদ কলেজ থেকে বায়োসায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছিলেন।
আচ্ছা, তারপর?
আর আমাদের দেশের পশু পাখির ওপর লেখা তোর ফটো ফিচার্সগুলো সবকটা নাকি মন দিয়ে পড়েওছেন।
ও আচ্ছা।
হুম, আমাকে না খুব করে রিকোয়েস্ট করতে লাগলেন, বুঝলি, তোর সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়ার জন্য। উনি নাকি এমন একটা বাজে সমস্যায় পড়েছেন যে সেটা থেকে একমাত্র তুই পারবি ওনাকে বের করে আনতে।
সমস্যা?
হ্যাঁ রে, সমস্যার কথাটাও বললেন। অদ্ভুত ঘটনা জানিস তো, শুনলে তুইও ইন্টারেস্ট পাবি আমার মনে হয়, সেই জন্যই আমি ওনাকে কথা দিয়ে ফেললাম, বুঝলি। রাগ করিস না প্লিজ।
আরে না না, রাগ করব কেন? তাছাড়া ফ্যানেদের কথা জানতে পারলে বোধ হয় কোনো লেখকেরই আর রাগ থাকে না, কি বল? হ্যাঁ, তা ভদ্রলোকের প্রবলেমটা কি, তার কিছু আন্দাজ পেলি?
প্রবলেমটা ঠিক ব্যবসার লাভ ক্ষতির প্রবলেম নয়।
আচ্ছা,
বরং কোনো একটা জন্তুর বিষয়ে কিছু হবে।
তাই নাকি? জন্তু?
ওদের কথা শেষ হওয়ার আগেই রণজিতের কোয়ার্টারের বাগান পেরিয়ে একটা হার্লে ডেভিডসন বাইক এসে বারান্দার নিচে দাঁড়াল। সিলভার কালারের বিশাল বাইকটাকে স্ট্যান্ডের ওপর দাঁড় করিয়ে চটপটে পায়ে বারান্দায় উঠে এলো একটি ছেলে। তার বয়স বড়জোর 27-28 হবে, বিশাল লম্বা, হাইট 6.5 ফিটের 1 ইঞ্চি কম নয়। পরিষ্কার করে কামানো দাড়ি গোঁফ, কিন্তু লম্বা চুলগুলোয় মনে হয় ইচ্ছে করেই চিরুনি ছোঁয়ায়নি। পরেছিল একটা স্টোন ওয়াশড ব্লু জিন্স আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপড পুল ওভার, দুটো পোশাকই বিদেশি এবং বেশ দামি ব্র্যান্ডের। চোখ থেকে হালকা বাদামি শেডসটা একটানে খুলে ছেলেটি ডান হাতের পাঞ্জাটা সোজা বাড়িয়ে দিল নীলের দিকে, জাস্ট ইংরেজিতে বলল,
লেট মি হ্যাভ দ্য প্লেজার অফ ইন্ট্রোডিউসিং মাইসেলফ, শুক্লা, দীপন শুক্লা, আই অ্যাম অ্যান অ্যাভিড ফ্যান অফ ইয়ার্স মিস্টার চ্যাটার্জি,
কথা বলতে বলতেই নীল আর রণজিতের মুখোমুখি একটি বেতের চেয়ারে বসে দীপন শুক্লা নীলের লেখা প্রসঙ্গে টুকটাক কথা শুরু করল। গ্রিনফিল্ড পত্রিকায় মাস ছয়েক আগে প্রকাশিত এই হিমালয়েরই কিছু উভচর প্রাণীর শীত ঘুম নিয়ে লেখা নীলের একটি প্রবন্ধের প্রায় লাইন বাই লাইন মুখস্থ বলল। এরপরে ওর সম্বন্ধে আর উদাসীন থাকতে পারলেন না নীল। যথেষ্ট আগ্রহ নিয়ে ওর সঙ্গে কথাবার্তা শুরু করলেন।
তো কিসের ব্যবসা জানো তোমার?
জড়িবুটির। তবে ব্যবসাটা কিন্তু আমাদের পারিবারিক। প্রায় 100 বছর আগে আমার দাদুর দাদু তিনি এই ব্যবসাটা শুরু করেছিলেন।
ও আই সি। তা তোমরা কি এখানকারই?
আমাদের আদি বাড়ি ছিল দেরাদুনের কাছেই, গাথরি বলে একটা গ্রামে। বাড়ি, কারখানা, অফিস সবই ছিল ওই গাথরি গ্রামে, একই কম্পাউন্ডের মধ্যে। এখনো কারখানার অফিস গাথরিতেই রয়েছে, তবে আমি আর এখন ওখানে থাকি না, দেরাদুনেরই একটা মহল্লায় বাড়ি ভাড়া নিয়ে থাকি।
তা তুমি তো এলাহাবাদ থেকে বায়োসায়েন্স নিয়ে গ্রাজুয়েশন করেছিলে শুনলাম।
হ্যাঁ হ্যাঁ।
তারপর অন্য কিছু করলে না কেন?
পাশ করার পর অন্য কিছু করার ইচ্ছে তো ছিল, কিন্তু কলেজ ছেড়ে বেরোনোর পরেই বাবা মারা যান। কাজেই শুক্লা সুধার হাল আমাকেই ধরতে হয়।
শুক্লা সুধা
আমাদের কোম্পানির নাম, শুক্লা সুধা। ওই ব্র্যান্ড নেমেই তো কোটি কোটি টাকার জড়িবুটি চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব জায়গায় প্রতি বছরই রপ্তানি হয়।
আর ভারতে?
হ্যাঁ হ্যাঁ, মানে ভারতেও বিক্রির পরিমাণটা কম নয়।
রণজিতের হেল্পিং হ্যান্ড সহায় চাচা ওদের তিনজনের জন্য ধোঁয়া ওঠা কফি আর রোস্টেড কাজু দিয়ে গেলেন। কফির কাপে চুমুক দিয়ে নীল বললেন,
আচ্ছা ক্যাপ্টেন মিত্র বলছিলেন তুমি নাকি কি একটা প্রবলেমে পড়েছ, আর সেই ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে চাও।
ঠিকই বলেছেন উনি, কিন্তু এখন খুব সংকোচ হচ্ছে কথাটা আপনাকে বলতে। ওটা কাউকে বলতে গেলে আমার নিজের কাছেই এত সিলি লাগে। বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য ঠাকুমা দিদিমারা যেরকম ভয়ের গল্প বলেন অনেকটা সেরকম, কিন্তু আমার কাছে ঘটনাটা এত রিয়েল।
দেখো ওটা নিয়ে তুমি বেশি ভেবো না দীপন। প্রথম যখন ডুয়ার্সের জঙ্গলে ময়ূরকণ্ঠী টিয়ার কথা শুনেছিলাম তখন আমিও সেটাকে ভেবেছিলাম আজগুবি। যখন সুবর্ণরেখার তীরে সোনার কুচি মুখে নিয়ে এক সারি পিঁপড়েকে হেঁটে যেতে দেখেছিলাম তখন নিজেরই মনে হয়েছিল অবিশ্বাস্য। আজকাল তাই আর কোনো কথাকেই সিলি ভাবি না। তুমি নিশ্চিন্তে বলো।
আপনি যে আমাকে তুমি করে কথা বলছেন এতে আমি ভারী খুশি হয়েছি। মনে হচ্ছে আপনি আমার নিজের দাদা। ক্যাপ্টেন সাহেবকেও কতবার বলেছি আমাকে আপনি আজ্ঞে না করতে, উনি পারেন না।
ক্যাপ্টেন সাহেব ইজ এন অনারেবল ম্যান। যাই হোক তুমি বলো।
হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আসলে আমাদের যে মেডিসিনাল হার্বসগুলো দরকার সেগুলো সব এক জায়গায় হয় না, মানে বুঝতেই পারছেন কোনো একটি স্থান থেকে আমরা সোর্স করতে পারি না সেটা।
পরের 15 মিনিট দীপন শুক্লা একটানা যা বলে গেল তার সারসংক্ষেপ হল এই যে দীপনদের ব্যবসার জন্য যেসব মেডিসিনাল হার্বস প্রয়োজন হয় তার সবগুলো এক জায়গায় পাওয়া যায় না। হিমালয়ের এক এক কোণে এক একটা গাছ জন্মায়, তাদের মধ্যে কেউ জন্মায় রুক্ষ পাথুরে জমিতে, কেউ ঘন বনের স্যাঁতস্যাঁতে মাটিতে, কেউ মাটির নিচে, আবার কেউ বা পরাশ্রয়ী হয়ে লুকিয়ে থাকে বড় গাছের ঝোঁপালো পাতার আড়ালে। স্থানীয় মানুষের সাহায্য ছাড়া ওসব লতাগুল্ম খুঁজে বার করাই মুশকিল। তাই দীপন শুক্লা একা নয়, তার মতন যারাই জড়িবুটির কারবার করছে তারা সবাই স্থানীয় লোকেদের হাতেই জঙ্গল থেকে জড়িবুটি কালেকশনের দায়িত্বটা ছেড়ে দেয়। আমাদের পশ্চিমবঙ্গের ডুয়ার্সের জঙ্গলেও এইভাবেই জড়িবুটির ব্যবসা চলে, নীল চ্যাটার্জিও জানতেন না। আর এই কারণেই শুধু গাড়োয়াল নয়, কুমায়ুন, হিমাচল প্রদেশ, মেঘালয়, এমনকি অরুণাচলের পাহাড়েও শুক্লা সুধা কোম্পানির মাইনে করা লোকজন ছড়ানো রয়েছে। তাদের হাত দিয়েই সারা বছর ধরে এক এক জায়গা থেকে এক এক রকমের ভেষজ গাছ সংগৃহীত হয়, তারপর সব এক কাট্টা করে বিক্রি করে দীপন শুক্লার কোম্পানি। এরকমই একটি জায়গার নাম তুয়াটলি। ঋষি গঙ্গার উৎসে যে জানকী হিমবাহ, সেই হিমবাহের ঠিক নিচে শেষ জনবসতি তুয়াটুলি, উচ্চতা 13,000 ফিট। উচ্চতার কথাটা শুনে নীল এবার অবাক হলেন, বললেন,
13,000? 13,000 ফিটের উপরে গ্রাম সত্যি রয়েছে?
হ্যাঁ, সত্যিই রয়েছে।
কিন্তু আমি ঘোরাঘুরির অভিজ্ঞতা থেকে জানি, গাড়োয়াল হিমালয়ের ওই উচ্চতায় মাটির যা ধরন, তাতে তো চাষবাসের প্রশ্নই ওঠে না। শীতকালে তো তাপমাত্রা শূন্যের অন্তত 4-5 ডিগ্রি নিচে নেমে যায়, আর গ্রীষ্মকালেও যে গরু ভেড়া চড়িয়ে খাবে তেমন ঘাস জমিও ওই উচ্চতায় পাওয়া দুষ্কর।
আপনি ঠিকই বলছেন।
তাহলে যদি কোন রকমের জীবিকার সুযোগই না থাকে, তাহলে মানুষ সেখানে গ্রাম বানিয়ে থাকবে কেন?
কিন্তু সত্যি 13,000 ফিট ওপরে তুয়াটলি বলে একটা গ্রাম ছিল। সেখানকার আবহাওয়াও ছিল খুবই ক্রুয়েল, কাজেই চাষবাস পশুপালন কিছুই সম্ভব ছিল না সেখানে। সব ঠিক, তবু কি জানেন, সেখানে শুধু যে বহু প্রাচীন একটা গ্রাম ছিল তাই নয়, সেই গ্রামের বাসিন্দারা হিমালয়ের গড়পড়তা আদিবাসীদের থেকে অনেক বেশি বড় লোক ছিল।
তাই নাকি? কিভাবে? দেখেছো, শুধু আমি নই, ইন্দো টিবেট বর্ডার ফোর্সের ক্যাপ্টেন সাহেবও তাঁর অভিজ্ঞতা দিয়ে এই ব্যাপারটাকে মেলাতে পারছেন না।
না, কিন্তু কথাটা সত্যি। আসলে ওদের এই সমৃদ্ধির উৎস ছিল শিলাজিৎ। শিলাজিৎ কাকে বলে জানেন তো?
জানি তো, আয়ুর্বেদ শাস্ত্রে শিলাজিৎ প্রায় প্যানাশিয়ার মতন সমস্ত রোগ সারিয়ে তোলে, এমনই নাকি এর গুণ?
একদম ঠিক বলেছেন। জিনিসটা কিন্তু ভীষণ দুর্লভ। হিমালয়ের অনেক উচ্চতায় কোথাও কোথাও পাথরের খাঁজ থেকে বেরিয়ে আসে চটচটে আঠার মতন এই পদার্থ। অলৌকিকে যাদের বিশ্বাস আছে তাঁরা বলেন ওটা নাকি পাথরের ঘাম, কিন্তু আসলে যে কি তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ বলেন ওটা ঘাম নয়, অনেকগুলো দুর্লভ খনিজ পদার্থের মিশ্রণ। আবার কেউ বলেন বহু বছর ধরে পাথরের নিচে চাপা পড়ে থাকা গাছগাছড়ার জমাট রস।
আর দাম? সেটাও নিশ্চয়ই আকাশ ছোঁয়া, তাই না?
এক্স্যাক্টলি। আর সেই জন্যেই বহু যুগ আগে একদল পাহাড়ি মানুষ, যারা তুয়াটলিতে ঘর বেঁধেছিল, প্রথম থেকেই তাদের জীবিকা ছিল ওই পাহাড়ে পাহাড়ে ঘুরে শুধু শিলাজিৎ সংগ্রহ করা। তাতেই তারা দিব্যি ভালোভাবে বেঁচে পড়তেছিল। ঠিক কোথায় কখন যে শিলাজিতের দেখা মিলবে সে কথা জানত শুধু ওই গ্রামের বাসিন্দারা। দাদুর কাছ থেকে বাবা, বাবার কাছ থেকে ছেলে, এইভাবে তারা জেনে নিত শিলাজিতের গোপন ঠিকানা।
আচ্ছা দীপন, তুয়াটলির কথা বলতে গিয়ে প্রথম থেকেই তুমি পাস্ট টেন্স ব্যবহার করছো কেন? এখন কি তারা নেই?
আপনি ঠিক ধরেছেন একদম। না, তারা এখন আর নেই। 1998 সালের মার্চ মাসে তুয়াটলি গ্রামের সমস্ত মানুষকে ইন্ডিয়ান আর্মি উচ্ছেদ করে দিয়েছিল। তখন থেকেই গ্রামটা আর নেই।
নেই মানে?
দীপনের কথাটা এতটাই অবাক করে দেওয়ার মতো যে নীল তক্ষণই আর কিছু বলতে পারলেন না। কিছুক্ষণ চুপ করে রইলেন। ভূমিকম্পে কিংবা বন্যায় কোনো গ্রাম শেষ হয়ে গেলে সেটা আলাদা কথা, কিন্তু নিজেদের দেশের মধ্যে আস্ত একটা গ্রামের সমস্ত লোকজনকে ইন্ডিয়ান আর্মি অন্য কোথাও সরিয়ে দেবে এ যেন ভাবাই যায় না। একটু চুপ করে থেকে একবার রণজিৎ আর একবার দীপনের দিকে তাকিয়ে চোখে মুখে একরাশ জিজ্ঞাসা নিয়ে নীল জানতে চাইলেন,
আচ্ছা তাহলে কি ওই গ্রামটা চাইনিজ আর্টিলারির রেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিল?
না, আসলে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, বুঝলি? ওপর ওপর যেটুকু জানি সেটা বলছি, তবে ব্যাপারটা এতটাই সিক্রেট যে আমাদের মতো নিচের লেভেলে কেউই বেশি কিছু জানে না।
আচ্ছা কি হয়েছিল সেটা বল শুনি।
1997-এর এপ্রিল মাসে মিলিটারি ইন্টেলিজেন্সের উদ্যোগে ওই তুয়াটলির কাছে একটা টিলার মাথায় একটা হাই ফ্রিকোয়েন্সি সেন্সর বসানো হয়েছিল। সেই সেন্সরের কাজটা যে এক্স্যাক্টলি কি ছিল সেই বিষয়ে কেউই কিছু বলতে পারে না। চীন সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করার কাজ হতে পারে, আবার গ্লেসিয়ারের গতি প্রকৃতি মাপার কাজও হতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং থিওরি হচ্ছে অন্য গ্রহের প্রাণীদের ওপর নজরদারি করার জন্য হতে পারে।
মানেটা কি কি বলছিস ভাই?
হ্যাঁ রে, ওই তুয়াটলির আকাশে নাকি মাঝে মাঝে এমন সব আলোর চাকতি টাকতি উঠতে দেখা যেত যেগুলোর সঙ্গে মিসাইল, স্পাই স্যাটেলাইট কোনো কিছুরই কোনো মিল ছিল না। কাজেই ধরেই নেওয়া হয়েছিল যে ওগুলো এলিয়েনদের মহাকাশযান, ইউএফও।
আচ্ছা, তারপর?
তা সেই সেন্সর বেশিদিন কাজ করে উঠতে পারল না, কারণ 11 মাসের মাথায় একটা ভূমিকম্পে আস্ত টিলাটাই ধসে পড়ল এবং সেই অত্যাধুনিক যন্ত্র চাপা পড়ল পাহাড় প্রমাণ পাথরের স্তূপের নিচে। আর তার কয়েকদিনের মধ্যেই আর্মির সায়েন্টিস্টরা দেখলেন তারা যে ভয়টা পেয়েছিলেন সেটাই ঘটেছে। মারাত্মক রেডিয়েশন ছড়িয়ে পড়েছে তুয়াটলির বাতাসে, মাটিতে, এমনকি ঝোড়ার জলেও। বলিস কি, যা ঘটেছিল তাই বলছি। সেন্সরটা ঠিক কেমন ছিল, ওটার কাজ কি ছিল, তা আমরা কেউই ঠিক জানি না। কিন্তু এটা সকলেই জানি যে ওই যন্ত্রের মধ্যে এমন একটা তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়েছিল যার জন্য শুধু যে তুয়াটলি গ্রামটাকেই ফাঁকা করে দেওয়া হলো তাই নয়, সেই 1998 সালের জুলাই মাসের পর থেকে নন্দাদেবী স্যাংচুয়ারির ওই এরিয়াটাতেই মানুষের যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করা হল।
তারপর
এতদিন পরে বৈজ্ঞানিকেরা মনে করছেন 20 বছর ধরে রেডিয়েশন ছড়িয়ে সেই তেজস্ক্রিয় পদার্থের বিষ ফুরিয়ে গিয়েছে, এখন ওখানে মানুষের যাতায়াত নিরাপদ। জায়গাটা আর্মি মুভমেন্টের দিক থেকেও ভীষণই গুরুত্বপূর্ণ, এতদিন রেডিয়েশনের সমস্যায় রাস্তাঘাট তৈরি করা যায়নি। এবার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস জোর কদমে লেগেছে চায়না বর্ডার অবধি রাস্তা বানানোর কাজটা শেষ করে ফেলতে।
বাপ ঠাকুরদার মুখ থেকে শুনে তুয়াটলির নামটা আমি ছোটবেলা থেকেই জানতাম। জানতাম যে সেরা জাতের শ্বেত শিলাজিৎ একমাত্র ওখানেই পাওয়া যায়। তার 1 গ্রামের দাম বিদেশের বাজারে সমান ওজনের সোনার থেকেও বেশি।
আচ্ছা,
তাই যে মুহূর্তে খবর পেলাম তুয়াটলির কর্ডন আলগা করা হয়েছে আর ওদিকে নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে, সেই মুহূর্তেই আমি আমার সমস্ত যোগাযোগ কাজে লাগিয়ে 20 বছর আগে উচ্ছেদ হওয়া কয়েকজন তুয়াটলির বাসিন্দাকে আবার তাদের পুরনো গ্রামের জায়গায় পৌঁছে দিলাম।
বুঝলি নীল, শুক্লাজি নিপাট ভদ্রলোক, তাই ওনার ইনফ্লুয়েন্সের কথাটা এক কথায় সেরে দিলেন, কিন্তু আসলে ওনার হাত কিন্তু অনেক লম্বা। দিল্লির মিনিস্ট্রি অফ ডিফেন্সেও ওনার যাতায়াত রয়েছে।
রণজিতের কথার কোনো উত্তর দিল না দীপন, শুধু ছোট একটা শ্রাগগুল। মানে ইনফ্লুয়েন্সের ব্যাপারটা মেনে নিয়েও তা নিয়ে আর কথা বাড়াতে চাইল না। সে যেন বুঝিয়ে দিল ও আসলে যত তাড়াতাড়ি সম্ভব ভূমিকা শেষ করে নিজের এখনকার সমস্যাটার কথায় পৌঁছতে চাইছে। তাই জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকেই নীলকে তাকিয়ে থাকতে দেখে থেমে যাওয়া কথার খেই ধরে দীপন আবার বলতে শুরু করল।
8 জন তুয়াটলির বাসিন্দাকে খুঁজে বার করে ওখানে পাঠিয়েছিলাম, আর দেখলাম বয়স হলেও তারা কেউ রুক্ষ দুর্গম পাহাড়ের বুক থেকে শিলাজিৎ খুঁজে বের করার বিদ্যা ভোলেননি। গত ফেব্রুয়ারি থেকে জুলাই এই 6 মাসে ওরা আমার হাতে তুলে দিয়েছে প্রায় 5 কেজি সেরা কোয়ালিটির সাদা শিলাজিৎ।
তাহলে সমস্যা কি হল?
ওই 8 জন লোক, ওরা তুয়াটলি থেকে পালিয়ে এসেছে দেরাদুনে, সেপ্টেম্বর শেষ হতে চলল, ওদের ফেরানোই যাচ্ছে না।
দেখো দীপন, আমি জন্মসূত্রে কলকাতার মানুষ, কিন্তু বহু বছর ধরে বনে জঙ্গলে ঘুরছি, তো তাই জানি তুয়াটলির মতো নির্জন জায়গায় মনের উপরে একরকমভাবে ভার চেপে বসে। সবসময় একটা ভয় হয়, মনে হয় যেন জঙ্গল কিংবা পাথরের আড়ালে হয়তো কোনো অজানা বিপদ লুকিয়ে আছে। তোমার ওই 8 জন কর্মচারীও নিশ্চয়ই দিনের পর দিন ওখানে পড়ে থাকতে থাকতে সেরকমই কোনো কাল্পনিক দেওদানোর ভয় পেয়েছেন, তাই তো?
না, তা নয়। আমিও প্রথমে সেই রকমই ভেবে নিয়ে ওদের বকাঝকা করেছিলাম, তারপর বুঝলাম কোথাও একটা সত্যিকারের কোনো গণ্ডগোল আছে।
গণ্ডগোল মানে? ঠিক বুঝলাম না তো।
দেখুন স্যার, যে যেখানে জন্মেছে সেই জায়গাটাই তার কাছে সবচেয়ে নিরাপদ জায়গা। ওই 8 জন মানুষ জন্ম থেকে অনেকগুলো বছর কাটিয়েছিল ওই তুয়াটলির পাহাড়েই, সেখানেই ওরা শুধুমধু কল্পনায় দৈত্যদানব বানিয়ে তুলে নিজেরাই নিজেদেরকে ভয় দেখাবে
এটা ঠিক মেনে নিতে পারছিলাম না আমি। তাই ঠিক করলাম আমি নিজেই একবার যাব। গেলামও ওখানে আজ থেকে ঠিক এক মাস আগে, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে ওদের সাহস জোগানো তো দূরের কথা, আমি নিজেই ভয় পেয়ে গেলাম। সেই যে তুয়াটলির ক্যাম্প বন্ধ করে ফিরে এসেছি, আর ফিরে যাইনি।
কেন, কি দেখেছিলে এমন?
কথাগুলো বলবার সময় 28 বছরের সুদেহী তরুণ দীপন শুক্লার গলা যে কেঁপে গেল সেটা বুঝতে নীল চ্যাটার্জির বিন্দুমাত্র অসুবিধে হল না। বুঝতে পারলেন যে দীপন ভয়ঙ্কর কিছুই দেখেছিল। জিজ্ঞেস করলেন,
ওখানে গিয়ে কি এমন দেখেছিলে দীপন যে এত ভয় পেয়ে গেছ?
বলছি, তার আগে আপনার ফোন নাম্বারটা বলুন তো।
আমার? হ্যাঁ বলছি, লেখো 9433 26।
নীল নিজের নাম্বারটা বলতে বলতেই দেখলেন ওর ফোনে পরপর কয়েকটা মেসেজ ঢুকল।
দেখুন তো, আপনার ফোনে কয়েকটি ছবি হোয়াটসঅ্যাপ করে দিলাম।
সঙ্গে সঙ্গেই সামনের টি টেবিলের ওপর থেকে মোবাইল ফোনটা তুলে নিয়ে দেখলেন 5টা ছবি এসেছে তার ফোনে। দেখেই বোঝা যাচ্ছিল ছবিগুলো ক্যামেরায় নয়, মোবাইলে তোলা ছবি। প্রত্যেকটা ছবি কম আলোয় তোলা হয়েছিল।
দেখেছি। এই নে রনো,
আমি আগেই দেখেছি, উনি আমাকে দেখিয়েছেন, তবে আমি কিছু বুঝতে পারিনি।
ওকে, কিন্তু দীপন, ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড মানে কোথায় তোলা, কখন তোলা, এইসব না জানলে আমিও কিন্তু কিছুই বুঝতে পারছি না।
দীপন পকেট থেকে রুমাল বের করে একবার কপালটা মুছে নিল। ওর মুখে একটা অদ্ভুত ফ্যাকাশে ভাব। কিছুক্ষণ চুপ করে থেকে সে নিচু স্বরে বলতে শুরু করল,
আগে যেখানে তুয়াটলি গ্রাম ছিল সেখানেই এক টুকরো সমতল জমির মাঝখানে আমার লেবারদের থাকবার জন্য একটা বড় সড় কাঠের ঘর বানিয়ে দিয়েছিলাম। কিন্তু সেদিন আমি ওই ঘরে নয়, ওই মাঠটার একেবারে অন্য প্রান্তে টেন্ট খাটিয়ে শুয়েছিলাম। আমার টেন্টের পেছন দিকে ওই জমিটা ঢালু হয়ে নিচের খাদে গিয়ে মিশেছিল। সারাদিনের জার্নির জন্য আমি খুবই ক্লান্ত ছিলাম, তাছাড়া ওয়েদারটাও হঠাৎই খুব বিগড়ে গেছিল। হালকা বরফ পড়তে শুরু করল, তাই সন্ধে 7টার মধ্যেই খাওয়া দাওয়া শেষ করে স্লিপিং ব্যাগে ঢুকে ঘুমিয়ে পড়েছিলাম। রাত 3টে নাগাদ হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। এমনি এমনি ভাঙেনি, একটা অদ্ভুত আওয়াজ শুনেছিলাম।
আওয়াজ? তা সেটা কেমন ছিল মনে পড়ে?
হ্যাঁ, ঘুমটা পুরোপুরি ভেঙে যাওয়ার পরেও আমি একবার ওই আওয়াজটা শুনেছিলাম, তাই ভালো করেই মনে আছে। সর্দি কাশি হলে আমরা যখন নুন জল দিয়ে গার্গল করি তখন যে শব্দটা হয়, সেই শব্দটাকে আরো 10 গুণ জোরালো করে শুনলে যেমন লাগবে, ঠিক সেই রকম।
তারপর
আমি টেন্টের হুড সরিয়ে বাইরে মুখ বাড়ালাম। তুষারপাত পুরোপুরি বন্ধ না হলেও তার জোর কমে এসেছিল। সেই কুঁড়ো বরফের পর্দা ভেদ করে বিশেষ কিছুই দেখতে পাচ্ছিলাম না। বড় টর্চ লাইটটা নিয়ে বাইরে বেরিয়ে এলাম।
একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছিলেন না?
না না না, আমি বিপদের জন্য তৈরি ছিলাম। আমার পকেটে একটা লোডেড রিভলভার ছিল। যাই হোক, বাইরে বেরিয়ে টেন্টের সামনের দিকটা আরেকবার টর্চের আলোয় ভালো করে দেখে নিলাম। অস্বাভাবিক কোনো কিছুই দেখতে পেলাম না। তারপর টেন্টের পিছন দিকে যেতেই কতগুলো পায়ের ছাপ দেখতে পেলাম, যেগুলোর ছবি আপনারা এখন দেখছেন। পরিষ্কার বুঝতে পারলাম খাদ থেকে কোনো জন্তু উঠে এসে আবার খাদেই ফিরে গেছে। আমি কয়েকটা ছবি তুললাম, কিন্তু বুঝতেই পারছেন ক্রমাগত ঝরে পড়া বরফে ওইটুকু সময়ের মধ্যেই পায়ের ছাপগুলো অস্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু মিস্টার চ্যাটার্জি, কেমন জন্তু বলুন তো? হ্যাঁ, নাকি পাখি, নাকি নাকি ওরা, মানে মানে লেবাররা যা বলছে সেটাই সত্যি, অজানা কোনো দানব? কি কি মনে হয় আপনার?
নীল চ্যাটার্জি তাঁর মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দীপনের এই প্রশ্নটারই উত্তর খুঁজছিলেন। দেখছিলেন নানান অ্যাঙ্গেল থেকে তোলা মোট পাঁচটা ছবির প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে তুয়াটলির বরফ ঢাকা জমি। সেই বরফের বুকে হাঁসের পায়ের পাতার মতো একসারি পায়ের ছাপ, সেইরকমই পাতলা চামড়া দিয়ে জোড়া লম্বা লম্বা আঙুল। দীপন ওরকম একটা পায়ের ছাপের পাশে নিজের পায়ের ছাপ ফেলে ছবি তুলেছিল। ছবিটা দেখলেই বোঝা যাচ্ছিল ছাপটা একজন পূর্ণবয়স্ক মানুষের পায়ের যা সাইজ তার প্রায় দ্বিগুণ। অর্থাৎ পায়ের ছাপগুলো কোনো পাখির নয়, কারণ কোনো পাখির পায়ের ছাপ অত বড় হতে পারে না। তাছাড়া ছবি দেখে মনে হচ্ছিল ছাপগুলো বেশ গভীর, অর্থাৎ জন্তুই হোক বা পাখি তার ওজনও একজন মানুষের থেকে অনেক বেশি। এছাড়াও নীল লক্ষ্য করলেন যদিও ঝরে পড়া বরফে পায়ের ছাপগুলো কিছুটা ঘেঁটে গিয়েছিল, তবু ভালো করে দেখে মনে হল সবকটা পায়ের ছাপ এক আয়তনের নয়, ওদের মধ্যে ছোট বড় রয়েছে। তার মানে কি খাদের নিচ থেকে সেদিন দুটো প্রাণী কিংবা পাখি তুয়াটলির উপত্যকায় উঠে এসেছিল? ভাবতে ভাবতেই মোবাইলের স্ক্রিন থেকে মুখ তুলতেই নীল দেখলেন দীপন খুব আগ্রহ নিয়ে তাঁর দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই বলল,
কিছু বলুন মিস্টার চ্যাটার্জি।
একটা থিওরি মাথায় আসছে। আসলে বছরের ওই সময়টায় সাইবেরিয়া ইউরোপের কিছু জায়গা থেকে নানান জাতের হাঁস হিমালয় পেরিয়ে ভারতে ঢোকে। পথের মধ্যে কোথাও কোথাও তারা বিশ্রাম নেবার জন্য মাটিতে নেমেও আসে। হয়তো সেরকমই একটা বা দুটো হাঁস।
হাঁসের পায়ের ছাপ এত বড় হতে পারে নাকি?
এটারও একটা ব্যাখ্যা হয়, বরফ যখন গলে তখন বরফের ওপরে যে কোনো ছাপ চ্যাটালোভাবে ছড়িয়ে পড়ে। সাধারণ হাঁসের পায়ের ছাপকেও তখন বিরাট বড় মনে হয়। কিন্তু
কিন্তু কিন্তু কথাটা ঠিক?
কথাটা ঠিক বললাম না না, কারণ প্রথম কথা, রাত তিনটের সময় যখন স্নোফল কন্টিনিউ করছে তখন বরফ গলবে না। আর দ্বিতীয়ত, পরিযায়ী হাঁসেরা কখন কোথায় নামবে তা দেখে ক্যালেন্ডারের তারিখ আর ম্যাপের পয়েন্ট দুটোই মিলিয়ে নেওয়া যায়। বছরের পর বছর ওরা একই জায়গায় প্রায় একই দিনে ফিরে আসে। যদি সত্যি তুয়াটুলি গ্রামটা হাঁসেদের যাত্রাপথে সেরকম একটা বিশ্রামের জায়গা হতো, তাহলে ওখানকার আটজন বাসিন্দা সেটা নিশ্চয়ই আগে থেকেই জানতেন। আর হাঁসেরা বিশ্রাম করতে নামে জলাজমির ধারে, তুয়াটুলির মতন বরফের মরুভূমির বুকে নয়। তাছাড়া মানুষের দ্বিগুণ আয়তন আর ওজনের হাঁসের কথা আরব্য উপন্যাসে থাকলেও থাকতে পারে, বাস্তবে সেরকম কিছু নেই।
তাহলে
আমিও কিছুই বুঝতে পারছি না। আচ্ছা একটা কথা বলো তো দীপন, তোমার কাজের লোকেরাও কি ওই জন্তু কিংবা পাখিটাকে দেখেই ভয় পেয়েছিলেন?
হ্যাঁ, আমি গেছিলাম এক মাস আগে। তারও দিন পনেরো আগে থেকে ওরা গভীর রাতে ওদের ঘরের বাইরে খুব ভারী শরীরওয়ালা কোনো জন্তুর আনাগোনা টের পাচ্ছিল। আমি যেমন ঘর ঘরে ডাক শুনেছি, ঠিক সেই রকম শব্দ ওরাও পেয়েছিল।
আর বরফের ওপরে পায়ের ছাপ?
হ্যাঁ, তাও ওরা দেখেছিল। তবে ওরা আরো বেশি কিছু দেখেছিল।
আরো বেশি কিছু কি?
ওদের মধ্যে একজন হরি সিং ঠাকুর, তার সাহস অন্য সাতজনের থেকে অনেকটাই বেশি ছিল। সেই হরি সিং একদিন ওই পাখি না জন্তুটা এসেছে বুঝতে পেরেই এক ঝটকায় দরজাটা খুলে বাইরে বেরিয়ে পড়েছে। সেদিন ছিল কৃষ্ণপক্ষের রাত, ভিজিবিলিটি খুব খারাপ ছিল, তবু হরি সিং নাকি দেখতে পেয়েছিল একটা কালো ছায়া ক্যাম্পের মাঠ থেকে প্রায় উড়ে গিয়েই টিলার ঢালের জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ল। হরি সিং হলপ করে বলেছে ওর চেনা কোনো পশু বা পাখির সঙ্গে সেই জীবটার কোনো মিল নেই। কয়েক সেকেন্ডের মধ্যে যেটুকু ও দেখতে পেয়েছিল তাতে ওর মনে হয়েছিল প্রাণীটার গড়ন চৌকো।
চৌকো? কিন্তু এই রিজিয়নে যে সমস্ত জঙ্গলি প্রাণীর থাকার কথা, যেমন চিতা, নেকড়ে, হরিণ বা পাহাড়ি ভেড়া, তাদের মধ্যে কাউকেই তো অন্ধকারে চৌকো বলে ভুল হতে পারে না।
অমন কোন প্রাণী হিমালয়ের এই উচ্চতায় অন্তত নেই। তাহলে আচ্ছা দীপন, জন্তু কিংবা পাখি যাই হোক, সে কি ওদের কোনো ক্ষতি করেছিল?
ওদের একটা পোষা কুকুর খাদের দিকে গিয়ে আর ফিরে আসেনি, সেটা অবশ্যই চিতার কাণ্ড হতে পারে।
না, এই মুহূর্তে আমার কাছে কোন রকম এক্সপ্লেনেশন নেই, আর একটু তথ্য না পেলে কিছুই বলতে পারছি না। তবে এ ব্যাপারে নিশ্চিত থাকো, এর মধ্যে অলৌকিক কিছু নেই, কারণ অলৌকিক বলেই কিছু নেই পৃথিবীতে।
আর যদি পৃথিবীর বাইরের কিছু হয়?
হোয়াট ডু ইউ মিন?
আপনিও যখন বললেন এমন কোনো প্রাণীর কথা আপনার জানা নেই, তখন থেকেই আমার মনে হচ্ছে ওগুলো কি তাহলে পৃথিবীর বাইরের কোনো প্রাণীর পায়ের ছাপ?
তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? এক্সট্রা টেরেস্ট্রিয়াল, গ্রহান্তরের জীব?
এক্স্যাক্টলি, কেন নয়? গাড়োয়ালের ওই অঞ্চলের আকাশে যে ফ্লাইং সফসারের আনাগোনা ছিল এ তো অনেকেই জানেন। আর যদি কোনো কারণে পৃথিবীর মাটিতে ওরকমই কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়ালকে শেল্টার নিতেই হয়, তাহলে তার পক্ষে ওই তুয়াটুলি নির্জন প্রান্তরের চেয়ে বেশি সুটেবল কোনো জায়গা আর কি হতে পারে বলুন?
নীল চ্যাটার্জি চট করে এবার আর কিছু বলতে পারলেন না, চুপ করে থাকলেন। যদিও তার মনে হল এটা অত্যন্ত উদ্ভট একটা আইডিয়া, তবু হঠাৎই তার চোখের সামনে ভেসে উঠল বরফের উপরে পাতলা চামড়ায় ঢাকা বিশাল পায়ের ছাপের ছবিগুলো, কিছু ছোট কিছু বড়, তবে সবকটারই আয়তন মানুষের পায়ের ছাপের চেয়ে অনেক বড়। একটু পরে দীপনের চোখে চোখ রেখে তিনি বললেন,
আর কিছু বলবে?
এটাও খুব সংকোচের সঙ্গেই বলছি, তুয়াটলি আমার কাছে একটা গোল্ড মাইন, শ্বেত শিলাজিতের ওই সাপ্লাই লাইন আমি ছাড়তে পারবো না। আপনি আমাকে জায়গাটা ফিরিয়ে দিন। আমি আপনার কাছে প্রফেশনাল হেল্প চাইছি। আপনি ওই প্রাণীটাকে ওখান থেকে তাড়ান, জায়গাটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিন, প্লিজ। আপনি যা রেমুনারেশন চাইবেন আমি দেব।
দেখো দীপন, আমি এক্ষুনি তোমাকে কোনো কথা দিতে পারছি না, আমাকে একটু ভাববার সময় দাও।
অফকোর্স স্যার, আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব। আই অ্যাম ইন নো পার্টিকুলার হারি, বাট প্লিজ, থ্যাংক ইউ।
রেমুনারেশন নয়, আসলে নতুন একটা রহস্য উদ্ঘাটনের লোভই টানছিল মিস্টার চ্যাটার্জিকে। দীপনের বাইকটা গেট পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রণজিৎ খুব সিরিয়াস মুখ করে তার বন্ধুকে জিজ্ঞেস করলেন,
তুই কি সত্যিই হংসপদিকার সন্ধানে তুয়াটলি যাবি নাকি?
আরে নামটা তো দেখছি দারুণ দিয়েছিস, হংসপদিকা, দি ডাক ফুটেড অ্যানিমাল। উফ, বাংলায় তুই আজও ফাটাফাটি রণ, বাংলায় তুই বরাবর হায়েস্ট মার্ক পেতিস। বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স করলি বটে, কিন্তু বাংলা তোকে ছাড়লো না।
সে তো বুঝলাম, কিন্তু তোকে যেটা জিজ্ঞেস করলাম তার উত্তরটা দে দেখি।
যাব কি না, দ্যাট ডিপেন্ডস অন আ ফিউ ফ্যাক্টরস। আগে আমাকে কয়েকটা ব্যাপারে খোঁজ খবর নিতে হবে।
বটে, তা কেমন খোঁজ খবর শুনি?
একবার আমার সঙ্গে চল তো, বেরোই।
কোথায় যেতে হবে?
দীপন বলছিল না, দেরাদুনের কাছেই একটা জায়গায়, শুক্লা সুধার অফিস কাম ফ্যাক্টরি। আরে কি যেন জায়গাটার নাম,
গাথরি হিলস।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একবার যাওয়া দরকার।
কিন্তু ওখানে যাবি কেন?
একটা হাঞ্চ বলতে পারিস। দেখ, শিলাজিৎ জিনিসটা গাছপালার মধ্যে পড়ে না, ও যদি কোনো পাতা বা শেকড়ের কথা বলতো তাহলে সন্দেহ হতো না। না রে, ওকে কোনো কথা দিয়ে ফেলার আগে একবার নিজের চোখে কারখানাটা দেখেই আসি।
চল
গাড়ি নেব, না হেঁটে যাওয়া যাবে তো?
আমি কখনো যাইনি, তবে শুনেছি রাস্তাটা একটু চড়াই আছে, যাবার সময় ঘণ্টাখানেক লাগবে, ফেরার সময় ন্যাচারালি অনেকটা কম লাগবে। এখনো এই বিকেল থাকতে থাকতে বেরিয়ে পড়তে পারলে।
এখন সবে 5:30 বাজে, আকাশে এখনো কিছুটা আলো আছে। চল তাহলে এখনই বেরিয়ে পড়ি নাকি?
পায়ে হেঁটে গাথরি হিলস পৌঁছতে ওদের দুজনের যতক্ষণ সময় লাগলো তার মধ্যেই অন্ধকার নেমে এল। একটা ভিজে ভিজে দমকা হাওয়া বইছিল, মনে হচ্ছিল বৃষ্টি আসবে। ওখানে পৌঁছে ওরা দেখলেন গাথরি জায়গাটাকে বড়জোর একটা মাঝারি মাপের গ্রাম বলা যেতে পারে। একটা টিলার ঢালে মাত্র খানচল্লিশ বাড়ি। পাকা বাড়ি নয়, পাথরের টালিওয়ালা ছাদ আর কাঠের দেওয়ালের পুরনো আমলের পাহাড়ি কুঁড়ে ঘর। পুরো গ্রামটায় একটাই কাঁচা রাস্তা। ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা ঘরগুলোর মধ্যে দিয়ে সেই রাস্তাটা কোনো রকমে একটু জায়গা করে নিয়ে টিলার মাথায় উঠে গেছে।
ওই দেখ সাইনবোর্ড, শুক্লা সুধা।
হ্যাঁ চল তো, চল চল।
সেই রাস্তা ধরে গ্রামের প্রায় মাঝামাঝি অবধি যেতেই চোখে পড়ল একটা সুঁড়ি পথ, যেটা বাঁদিকে নেমে গেছে। সুঁড়ি পথটার মুখে একটা প্রায় ভেঙে পড়া কাঠের সাইনবোর্ডের ওপর তীর চিহ্ন দিয়ে লেখা শুক্লা সুধা, অর্থাৎ কারখানাটায় যেতে হলে ওই সুঁড়ি পথটাই ধরতে হবে ওদের। আর সময় নষ্ট না করে দুজনে ওই পথ ধরেই নেমে চললে। প্রায় 200 মিটার মতো যাওয়ার পরে একটা শাল খুঁটির বেড়া দিয়ে ঘেরা বিশাল জংলা জমির সামনে পৌঁছলেন ওরা। রাস্তার ওপরেই বেড়ার গায়ে বড় লোহার গেট। লোহার গেটের পাল্লা দুটো ভাঙা কবজার ওপর কোনো রকমে ঝুলছিল, তালা টালা কিছুই ছিল না, একটু ঠেলতেই খুলে গেল। গেটের ওদিক থেকে সেই একই পথ পাইন আর ধূপি গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আরো নিচে নেমে গিয়েছে। রাস্তাটায় পা দিয়েই ওরা বুঝলেন বহুদিন এই পথে কারুর পা পড়ে না। যে রাস্তায় মানুষের চলাচল থাকে, গাড়ি যাতায়াত করে, সে রাস্তায় এত শুকনো পাতা আর ধুলো কাদা জমে থাকতে পারে না। দুই বন্ধু একবার মুখ চাওয়াচাবি করলেন।
কোটি কোটি টাকার এক্সপোর্টের গল্প শুনছিলাম না, সেই কারখানার রাস্তার এই চেহারা?
শুকনো পাতার স্তূপ আর কাদা মাড়িয়ে একটা পুরনো দোতলা বাড়ির সামনে পৌঁছলেন ওরা। বাড়িটার সারা গায়ে বয়সের করুণ ছাপ, পলেস্তারা খসে পড়েছে, ভেঙে পড়েছে বারান্দার রেলিং আর জানলার পাল্লা। কিন্তু এই বাড়িটাতেই যে এককালে শুক্লা সুধা কোম্পানির রেসিডেন্স, কারখানা আর অফিস ছিল, সেটা বুঝতে অসুবিধে হল না। কারণ দুজনেই মোবাইলের ফ্ল্যাশলাইটের আলো ফেলে দিব্যি দেখতে পেলেন বিশাল সদর দরজার ডান পাশে একটা বহু পুরনো এনামেল করা টিনের ফলকের গায়ে লেখা রয়েছে কোম্পানির নাম, আর প্রায় 100 বছর আগের একটা তারিখ, যেদিন ওই কোম্পানি স্থাপিত হয়েছিল। কিন্তু কোথাও কোনো আলো জ্বলছিল না, মানুষের গলাও পাওয়া যাচ্ছিল না। মোবাইলের আলোতেই ওরা দুজন বাড়িটাকে ঘিরে একটা চক্কর লাগালেন। সামনে আর দুপাশে দেখার মতো কিছুই ছিল না, কিন্তু বাড়িটার পেছনে গিয়ে যা দেখলেন তা অভাবনীয়।
এটা কি?
নীল ফিসফিস করে বললেন,
ওই দেখ রণ, মূল বাড়িটা থেকে দূরে একটা ছোট দুকামরার কাঠের বাড়ি, দেখছিস অনেক পুরনো না?
হ্যাঁ, তেমনটাই তো মনে হচ্ছে। এ কি অন্ধকার রে!
মনে হয় এককালে ওটা কাজের লোকেদের থাকার আস্তানা হিসেবে ব্যবহৃত হতো, জানিস, যাকে বলে ওই আউট হাউস। এই বাড়িটার দরজা জানলাও দেখ পুরো আষ্টে পৃষ্ঠে বন্ধ। কিন্তু ওটা কি রে, জোনাকি? না রে, জোনাকির মতনই ছোট্ট সবুজ এলইডি ল্যাম্প রে একটা, ওইভাবে দপদপ করছে।
এত চারিদিকে এত অন্ধকার বলেই ওই সবুজ আলোটাকে এত তীব্র মনে হচ্ছে।
চল তো দেখি,
আর একটু এগোবি নাকি?
সে কি রে, যাবো না, চল চল, সাবধানে চল।
আচ্ছা চল দেখি।
চারদিকের অন্ধকারের মধ্যে আউট হাউসের বারান্দায় দপদপ করে জ্বলতে থাকা সেই সবুজ আলোটা লক্ষ্য করে এগিয়ে গেলেন ওরা। তিন ধাপ পাথরের সিঁড়ি বেয়ে বারান্দায় উঠলেন এবং দেখলেন ওটা আর কিছুই নয়, একটা ইলেকট্রিক মিটার। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলো বিদ্যুতের খরচ বোঝানোর জন্য গ্রাহকদের বাড়িতে যেরকম মিটার লাগিয়ে দিয়ে যায়, ঠিক তাই ওই মিটারের গায়েই সবুজ আলোটা দপদপ করছিল, এবং চেহারা থেকেই পরিষ্কার যে ওটা সাধারণ ডোমেস্টিক মিটার নয়, ইন্ডাস্ট্রিয়াল মিটার। কলকারখানায় যেখানে প্রচুর বিদ্যুতের খরচ, সেখানে যেরকম মিটার লাগানো থাকে ওটা ঠিক তাই। এমনকি এই মুহূর্তেই ওই বন্ধ আউটহাউস যে পরিমাণ বিদ্যুৎ টেনে নিচ্ছে তা আমাদের বাড়ির লাইট পাখা ফ্রিজ চালাবার চেয়েও অনেক বেশি।
সবুজ আলোর ঘন ঘন দপদপানি সেই কথাই বলছে। মিটারের গায়ে সরু তার দিয়ে একটা আয়তাকার পিচবোর্ডের টুকরো বাঁধা ছিল। কাছে চোখ নিয়ে গিয়ে নীল দেখলেন সেটা একটা পেপার টোকেন, যার গায়ে খোপ কাটা ঘরে ইংরেজি মাসগুলোর নাম ও কোন মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে তা লেখা রয়েছে। সেই খরচের হিসেব দেখেই দুজনের মাথা খারাপ হয়ে যাবার উপক্রম হল। একটা ছোট্ট কাঠের ঘর যেখানে কোনো মেশিনের আওয়াজ নেই, চিমনি নেই, এক্সস্ট ফ্যান নেই, সেখানে এত বিদ্যুতের প্রয়োজন হচ্ছে কেন সেটা তারা কিছুতেই ভেবে পেলেন না। টোকেনটাকে কিছুক্ষণ দেখার পর রণজিৎ মন্তব্য করলেন,
মিটার বসানোর তারিখটা খেয়াল করেছিস নি? মাত্র ৬ মাস আগে এটা বসানো হয়েছে।
দেখেছি, তার মানে এই মিটারের সঙ্গে শুক্লা সুধার ব্যবসার কোনো সম্বন্ধ নেই। সে ব্যবসা যে বহু আগে এখান থেকে পাত্তাটি গুটিয়েছে তা তো পরিষ্কার।
রণজিৎ ওর জ্যাকেটের পকেট থেকে সার্ভিস রিভলভারটা বের করে শক্ত করে হাতের মুঠোয় ধরল। নীলের মতো ওরও মনে হয়েছে এখানে একটা খুব গোলমেলে কোনো ব্যাপার চলছে, না হলে এত গোপনীয়তা কেন? নীল ওর মুখের দিকে তাকাতেই রণজিৎ মাথাটা ঝাঁকিয়ে ওই বাড়ির দিকে এমন একটা ইশারা করল যার একটাই মানে হয়, চল ব্যাপারটা দেখে আসি। নীলও খুশি হলেন। তাঁর মনে পড়ে গেল ক্লাস ৫ এ পড়ার সময় একবার তারা দুজনে মুক্তেশ্বরী ঘাটে বেঁধে রাখা ইলিশের নৌকা খুলে বর্ষাকালের ভরা গঙ্গায় ভেসে গিয়েছিলেন। সেদিন মরেই যেতে পারতেন দুজনে, তবে মাঝিরা অন্য নৌকায় চড়ে তাদের ভেসে যাওয়া নৌকাটাকে তাড়া করে ধরেছিল বলেই সেদিন দুজনে প্রাণে বেঁচে ফিরেছিলেন। আজ অনেক বছর বাদে তারা দুজন আর একবার একসঙ্গে অভিযান শুরু করতেই পারেন। নীল কোমরের পাউচ থেকে তাঁর বহুদিনের সঙ্গী সুইস নাইফটা বের করে ফলাটা কটেজের পেছনের একটা জানলার পাল্লার নিচ দিয়ে ঢুকিয়ে দিল। তারপর ভেতর থেকে লাগানো ছিটকিনিটা নিচে থেকে দুবার জোরালো চাড় দিতেই খটার শব্দ করে ভেঙে গেল, আর পাল্লাটা ঠেলে দুজনেই লাফিয়ে নামলেন ঘরটার ভেতর। অন্ধকারকে সইয়ে নিতে চোখের কিছুটা সময় লাগে, কিন্তু নাকের সেই সমস্যা নেই। তাই চোখে কিছু দেখতে পাওয়ার আগেই নাকে এসে লাগল বুনসেন বার্নারের গ্যাস, ফরমালিন আর নানান রকম কেমিক্যালের পাঁচমিশালি সেই গন্ধটা, যেটা নাকে ঢুকলে অবধারিতভাবে স্কুল কলেজের ল্যাবরেটরির কথাই মাথায় আসে। অন্ধকারে চোখটা সয়ে এলে তারা দেখলেন ঘরটা একটা ল্যাবরেটরি বটে, তবে স্কুল কলেজের ল্যাবরেটরির থেকে অনেক বেশি আধুনিক। এখানে কাছে শিশি বোতলের সংখ্যা কম, জটিল যন্ত্রপাতির সংখ্যা বেশি। একদিকে দেয়ালের গায়ে লম্বা ওয়ার্ক টেবিলের ওপর সার দিয়ে সাজানো রয়েছে যে মেশিনগুলো, তার মধ্যে মাত্র দুটোকে তারা চিনতে পারলেন, একটা সেন্ট্রিফিউজ আর একটা অ্যাক্সিলেটর। বাকিগুলো এতই হাইফাই যে তাদের ছবিও কখনো তারা দেখেছেন বলে মনে হল না। এছাড়াও ঘরের মেঝের নানান জায়গায় নামানো ছিল বেশ কয়েকটা দুধ সাদা বাক্স, তাদের নানান রকমের সাইজ, সবচেয়ে ছোটটা কোল্ড ড্রিঙ্কস এর ক্রেটের মতন, আর সবচেয়ে বড়টা প্রায় একটা বড় সড় আলমারি সাইজের। তবে সেই আলমারি দেয়ালের গায়ে খাড়া করে রাখা নেই, মাটির উপর লম্বা লম্বি পাতা রয়েছে, আর এই ছোট আর বড়র মাঝখানে রয়েছে আরো তিনখানা সাদা বাক্স, সব মিলিয়ে মোট ৫টা। হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের রোগীদের শরীরের সঙ্গে লাগানো মনিটরের স্ক্রিনে যেমন সারাক্ষণ হৃদস্পন্দনের গ্রাফ ফুটে ওঠে, এই বাক্সগুলোর গায়ে লাগানো মনিটরেও সেরকম গ্রাফের ওঠানামা দেখা যাচ্ছিল। আর ছিল সাধারণ ডিজিটাল থার্মোমিটার, তাদের রিডিং যদি ঠিক হয় তাহলে প্রতিটি বাক্সের ভেতরের তাপমাত্রা শূন্যের চেয়েও অনেক নিচে। অত্যাধুনিক সব কন্ডেন্সার ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এসে প্রতিটি বাক্সের সঙ্গেই মিশেছে একটা করে ইলেকট্রিকের তার। প্রতিটি বাক্সের ভেতর থেকেই খুব মৃদু গুনগুন শব্দ বেরিয়ে আসছে। ভুতুড়ে বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল লাইনের প্রয়োজনটা এবার স্পষ্ট হল তাদের কাছে। কিন্তু একই সঙ্গে কয়েকটা জরুরি প্রশ্ন নীল চ্যাটার্জির মাথার মধ্যে বোঁ বোঁ করে ঘুরতে শুরু করে দিল।
প্রথমত, এই ল্যাবরেটরির গবেষকটিকে। দ্বিতীয়ত, সারা পৃথিবীতে যখন একা গবেষণা করার রেওয়াজটা উঠেই গিয়েছে, তখন কেন কেউ এমন ভয়ঙ্কর নির্জন জায়গায় লুকিয়ে গবেষণা করছেন? এমন গোপনীয়তার কারণটা কি, আর কি নিয়ে বা গবেষণা করছেন তিনি?
কঠিন সব প্রশ্ন নীল।
প্রথম দুটো প্রশ্নের উত্তর ল্যাবরেটরির মালিকের সঙ্গে দেখা না হলে জানা মুশকিল, তবে শেষ প্রশ্নটার উত্তর আমরা নিজেরাই খোঁজার চেষ্টা করতে পারি, কি বলিস?
আচ্ছা, কি করে?
তুই সামনের দিকের একটা জানালার পাল্লা অল্প ফাঁক করে কটেজের পেছনের রাস্তাটার দিকে চোখ রাখ, কেউ আসতে দেখলেই বলবি, আমরা তখন পেছনের জানলা গুলো পালাবো, ঠিক আছে?
আচ্ছা, বেশ, ওকে।
রণজিৎ বারান্দায় বেরিয়ে যেতেই নীল সবচেয়ে ছোট বাক্সটার ডালা খুলতেই সঙ্গে সঙ্গে এক রাশ হিম ঠান্ডা কুয়াশা বাক্স থেকে কুণ্ডুলি পাকিয়ে বাইরে বেরিয়ে এল। এদিক ওদিক একটু তাকিয়েই যা খুঁজছিলেন সেটা এবার পেয়ে গেলেন তিনি। দেয়ালের একটা হুকে টাঙানো কনুই অবধি ঢাকা দুটো রাবারের গ্লাভস। গ্লাভস দুটো হাতে পরে নিয়ে বাক্সের মধ্যে থেকে একটা ছোট ট্রে তুলে এনে দেখলেন, ট্রের মধ্যে শোয়ানো রয়েছে একটা গিনিপিক। জমে বরফ হয়ে গেছে তার শরীর, জমে যাওয়ারই কথা, কারণ যে বাক্সটার মধ্যে ওই ক্ষুদে প্রাণীটি শুয়েছিল তার ভেতরের তাপমাত্রা শূন্যের চেয়ে 4 ডিগ্রি নিচে, থার্মোমিটার তাই দেখাচ্ছে। এই টেম্পারেচারে প্রাণীটার বেঁচে থাকারই কথা নয়, এমনিতে জীবনের কোনো লক্ষণ দেখাও যাচ্ছে না, তবুও কার্ডিয়াক মনিটর দেখাচ্ছে হৃদস্পন্দন। নীল অবাক হয়ে দেখলেন খুব ধীরে ধীরে একটা আলোর ঢেউ স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে গড়িয়ে যাচ্ছিল। সেদিকে তাকিয়ে থেকেই নীল চাপা গলায় ডাকলেন রণজিৎকে,
রণ, হ্যাঁ, একবার শুনে যেত।
রণজিৎ পা টিপে টিপে ঘরে ঢুকে তার পাশে এসে দাঁড়াল। নীল চ্যাটার্জি ইশারায় পরপর তাঁর হাতে ধরে থাকা গিনিপিগ, বাক্সের গায়ের থার্মোমিটার আর কার্ডিয়াক মনিটরের দিকে দেখালেন। রণজিতের ভুরু দুটো সঙ্গে সঙ্গে কুঁচকে গেল। সে আপন মনে বলল,
কবে থেকে এটা ওই টেম্পারেচারে রয়েছে? সামওয়্যার দেয়ার মাস্ট বি অ্যান ইন্ডিকেশন।
এইতো, বাক্সটার গায়ের সঙ্গে নাক লাগিয়ে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন একটা ছোট্ট কাগজের লেবেল, যেখানে অন্য দু একটা ইনফরমেশনের সঙ্গেই লেখা আছে এক্সপেরিমেন্ট শুরুর দিনটা। রণজিৎ সাবধানতা ভুলে প্রায় চেঁচিয়ে উঠল,
অবিশ্বাস্য, ইনক্রেডিবল! আত্মে কি হলো, কি হলোটা কি? এক্সাইটেড হয়ে যাচ্ছিস কেন? এক্সাইটেড হব না, এই তারিখটা দেখ, 5 মাস আগের তারিখ। তার মানে 5 মাস ধরে বিলো দ্য ফ্রিজিং পয়েন্টে বেঁচে রয়েছে এই গিনিপিকটা, বুঝতে পারছিস? এটা একটা বিশাল ব্রেক থ্রু।
না, আমি সত্যি বুঝতে পারছি না, এটাকে যুগান্তকারী ঘটনা ভাবার কি আছে?
তুই ক্রায়ো প্রিজার্ভেশনের কথা শুনিসনি? আরে, খুব ঠান্ডার মধ্যে রেখে প্রাণী কিংবা উদ্ভিদের শরীরে কোষ আর টিস্যুকে অনেকদিন ধরে বাঁচিয়ে রাখার বিজ্ঞানের নাম হল ক্রায়ো প্রিজার্ভেশন। তবে তার দৌড় এতদিন ছিল ওই সেলার টিস্যু অব্দি। তার কারণটা হচ্ছে, ওর চেয়ে বড় কোনো প্রাণীকে ক্রায়ো প্রিজার্ভ করতে গেলেই কোষের ভেতরে আর বাইরে ওই তোর আইস ক্রিস্টাল জমে যাচ্ছিল, আর সেই আইস ক্রিস্টালগুলো কোষকে অর্থাৎ সেলকে ভেঙে ফেলছিল। আরো 1000 রকমের অসুবিধা ছিল, তুই বুঝবি না।
দুর্বাবা, দরকার নেই বোঝানোর, তুই বলে যা।
আচ্ছা, হ্যাঁ, যা বলছিলাম শোন, ওই কোষ কিংবা টিস্যুর মতো ছোটখাটো জিনিসকেই বৈজ্ঞানিকেরা বাঁচিয়ে রাখতে পারত। মেডিকেল সায়েন্সে ক্রায়ো প্রিজার্ভেশনের ব্যবহারও হচ্ছিল এই নানান ব্যাপার স্যাপারে আর কি, কিন্তু আস্ত একটা প্রাণীকে ক্রায়ো প্রিজার্ভ করার দরকারটা দিন দিন বেড়েও চলেছিল, বিশেষত মানুষকে।
ওরে বাবা, জিন্দা লোককে ফ্রিজে ঢোকাতে চেয়েছিল, কিন্তু তাতে লাভ?
লাভ? এতদিন অবধি মানুষকে নিয়ে এমন কোন স্পেস ট্রাভেলের কথা ভাবাই যেত না। যে যাত্রার ডিউরেশন খুব লম্বা, ধরা যাক 60 কিংবা 70 বছর, কারণ অমন লম্বা জার্নির শেষে স্পেসশিপ হয়তো তার লক্ষ্যে পৌঁছত, কিন্তু সেই স্পেসশিপের ভেতরের মহাকাশচারীরা সম্ভবত বেঁচেই থাকতেন না। মানুষের আয়ুর তো সীমা আছে নাকি, কিন্তু এখন চোখের সামনে যা দেখছি তাতে তো মনে হচ্ছে এরপর থেকে তারা হিমায়িত অবস্থাতেও বেঁচে থাকবে। ডেস্টিনেশনে পৌঁছানোর পরে অটোমেটিক ব্যবস্থায় তাদের শরীরের হিমের আবরণ করে যাবে,
ভেবে দেখ, 60-70 বছর কিংবা আরো দীর্ঘ সময়ের ঘুম ভেঙে মহাকাশচারীরা পা রাখবেন অনেক দূরের কোন গ্রহে, ভাবতে পারছিস?
ল্যাবরেটরিটা জঙ্গলের মধ্যে কেন দরকার তোর কথা শুনে সেটা যেন একটু একটু মাথায় ঢুকছে। এবার এমন দামি গবেষণা যদি সাফল্যের কাছাকাছি পৌঁছে যায়, তখন সেটাকে একটু লোকজনের চোখের আড়ালে রাখাই উচিত। রিসার্চ পেপার চুরির অনেক ঘটনাই তো কাগজে পড়েছি। যাই হোক, চল বাকি বাক্সগুলো চটপট দেখে নি।
এরপর দুজনে মিলে খুব দ্রুত 2, 3 আর 4 নম্বর বাক্সের ভেতরের স্পেসিমেনগুলোকেও দেখে নিলেন। যেমন যেমন স্পেসিমেনের সাইজ বেড়েছে, তেমন তেমন বড় বাক্সেরও প্রয়োজন হয়েছে। গিনিপিগের পর বেরিয়ে এলো একটা বাঁদর, একটা নেড়ি কুকুর আর প্রমাণ সাইজের একটা হনুমান। প্রত্যেকেরই শরীরের সঙ্গে লাগানো কার্ডিয়াক মনিটর সচল। দেখে মনে হচ্ছিল ওরা মারা গেছে, কিন্তু আসলে ওদের শরীরের কাজকর্ম একেবারে থেমে যায়নি, ক্ষীণ হয়ে গেছে কেবল। ওরা জন্তুগুলোকে একবার করে দেখে নিয়েই আবার যত্ন করে তাদের বরফের বিছানায় ফিরিয়ে দিলেন। এবার এক অসম্ভব উত্তেজনা বুকের মধ্যে চেপে তারা সেই 5 নম্বর আলমারি মার্কা বাক্সটার ডালায় হাত দিলেন। তাদের বুকটা প্রবলভাবে ঢিপ ঢিপ করতে শুরু করল। তাদের মন বলছিল এই বাক্সে একজন হিমায়িত মানুষ থাকবে। চট করে বাক্সের ডালাটা খুলে হাতটা ভেতরে ঢুকিয়ে দিলেন নীল চ্যাটার্জি। হাতটা এদিক ওদিক ঘোরালেন কয়েকবার, কিন্তু তার আঙুলের ডগায় কিছুই ঠেকল না। তখন মাথাটা প্রায় বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়ে ফ্ল্যাশ লাইটের আলোয় তন্ন তন্ন করে বাক্সের ভেতরটা দেখেও কিচ্ছুটি পেলেন না। শুধু রাশি রাশি কৃত্রিম তুষার, শুধুই কুয়াশার কুণ্ডুলি। একরাশ হতাশায় নীল বলে উঠলেন, আরে
কোথায় গেল 5 নম্বর স্পেসিমেন?
এই নীল, তাহলে এবার কি করবি?
এই মুহূর্তে বিশেষ কিছু করার নেই, অন্য ঘরটা একবার দেখে নিয়ে ভালোয় ভালোয় বেরিয়ে যাই। চল
চল চল চল।
ল্যাবরেটরি ঘর থেকে বেরিয়ে এবার পাশের ঘরটায় ঢুকলেন দুজনে। হাতের মুঠোয় আড়াল করে রাখা মোবাইলের ফ্ল্যাশের আলোটা সাবধানে পুরো ঘরটার চারপাশে একবার ঘুরিয়ে দেখলেন। ঘরটা আসলে কোনো কাজের ঘর নয়, বই পড়ার আর শোবার ঘর। ঘরটার একপাশে একটা বড় সড় খাট, একটা টেবিলের দুপাশে দুটো চেয়ার, টেবিলের ওপরে আর দুটো কাঠের আলমারিতে স্তূপীকৃত বই আর ম্যাগাজিন, সবই ইংরেজিতে লেখা। সবকটা বই অত্যন্ত অ্যাডভান্সড লেভেলের রেফারেন্স বুক। তাদের দুটো বিষয়ে ভাগ করা যায়, এক ক্রায়োবায়োলজি আর 2 জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
আশ্চর্য, একই সঙ্গে এমন দুটো দুরূহ বিষয়ের উপরে কোনো একজন মানুষের দখল থাকতে পারে কখনো? না রে, একজন নয়। এই দেখ, দুজন মানুষের বই রয়েছে এই টেবিলের উপরে। একজনের নাম কার্তিকেয়ন আয়ঙ্গার, আরেকজনের নাম বৃষ্টি দত্ত আয়ঙ্গার। স্বামী স্ত্রী নিশ্চয়ই, বুঝলি?
মনে হচ্ছে বিজ্ঞানী দম্পতি। ওই দেখ, টেবিলের একদিকে একটা মাউস প্যাড পড়ে রয়েছে, তার মানে ওখানে কম্পিউটারও ছিল।
কিন্তু এখন আর নেই, থাকলে হয়তো আরো অনেক কিছু জানতে পারতাম, বুঝলি?
এই নীল, এদিকে।
হ্যাঁ,
এটা দেখেছিস? এ দেখ, বিছানার ওপরে ছিল এটা, গ্রিনফিল্ড ম্যাগাজিন,
তাই তো?
এই দেখ, এই পেজ মার্কটা ম্যাগাজিনটার এই জায়গায় ঢুকিয়ে রাখা ছিল। দেখেছিস, এই পেজ থেকেই তোর এই ফটো ফিচারটা শুরু হয়েছে। এই যে, এখান থেকেই শুরু হয়েছে গোমুখ উপত্যকায় 0-12 ডিগ্রি নিচে যে ছোট্ট ব্যাংগুলো টানা 6 মাস বরফের নিচে ঘুমিয়ে থাকে, তাদের পুরো জীবনচক্রের ছবি নিয়ে তোর সেই ফটো ফিচারটা।
বুঝলাম, দীপন শুক্লা যে আয়ঙ্গার দম্পতির বই সংগ্রহ থেকেই আমাদের এই প্রবন্ধটা পড়েছিল তাতে আমার আর সন্দেহ রইল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বৃষ্টি আর কার্তিকেয়নের সঙ্গে ওর যোগাযোগটা কোন সূত্রে, আর সেই প্রতিভাবান দম্পতি এখন কোথায়?
কিন্তু আর কথা এগোনোর বা কিছু ভাববার বা দেখবার আগেই দূর থেকে ভারী পাথর গড়িয়ে নিয়ে যাওয়ার মতো একটা চাপা গুম গুম শব্দ ভেসে এল।
হার্লে ডেভিডসনের পৃথিবী বিখ্যাত বুমিং এর আওয়াজ ভুল করার কোনো প্রশ্নই নেই। দুই বন্ধুতে বিদ্যুৎ গতিতে জানলা গলে বাইরের মাঠে লাফিয়ে পড়ল। যে গাছপালা আর ঝোপঝাড়গুলোকে আসবার পথে মনে হয়েছিল আপদ, পালাবার সময় সেগুলোর আড়ালেই তারা নিজেদের লুকিয়ে রাখতে পারলেন। নিরাপদ দূরত্বে চলে আসার পর একবার গাছের আড়াল থেকে মুখ বাড়িয়ে নীল দেখলেন, দীপন শুক্লা পকেট থেকে চাবি বের করে আউটহাউসের দরজা খুলছে। নীল জিজ্ঞেস করলেন রণজিৎকে,
জানলার পাল্লাটা চেপে চুপে লাগিয়ে দিয়েছিলিস তো?
সে তো লাগিয়েছি, কিন্তু দীপন যদি এখনই ফিরে আসে না তাহলে কোথায় যে লুকোবি সেটা ঠিক করেছিস কি?
সেটাই তো ভাবছি, রাস্তা তো ওই একটাই, লুকোবো কোথায়? শুনতে পাচ্ছিস বাইকের আওয়াজটা? দীপন শুক্লা ফিরে আসছে, এত তাড়াতাড়ি ফিরে এলো কেন কে জানে। ঘরের ভেতরে ঢুকেও কি এমন কিছু দেখেছে যাতে আমরা ওখানে ঢুকেছিলাম সেটা বোঝা যায়?
এই নীল, সেটা কি হতে পারে রে? জুতোর কাদার ছাপ নাকি জানলার ভাঙা ছিটকিনি?
যাকে ছাড়, ওসব ভেবে এখন আর কোনো লাভ নেই। এখন শুধু এটাই সত্যি যে দীপন আমাদের ধরতে আসছে, অতএব আমাদের রাস্তা থেকে সরতে হবে। কিন্তু সরবোটা কোথায় বলতো?
তারা যে জায়গাটায় দাঁড়িয়েছিল সেখানে দুদিকেই গায়ে গায়ে লাগানো কুঁড়ে ঘর, তাদেরও সবকটার আবার দরজা জানলা বন্ধ। হঠাৎ সেই রকমই একটা ঘরের দরজা খুলে গেল। খুব রোগা আর লম্বা একজন ভদ্রলোক চটপট ওদের দিকে এগিয়ে এসে দুহাতে ওদের দুজনের কাঁধ দুটো চেপে ধরে নরম গলায় বললেন,
আমি কে আর কেন এমন করছি সেসব পড়ে শুনবেন, শেল্টার খুঁজছেন তো? আমার ঘরে ঢুকে পড়ুন, আর দীপন ইজ আ ভেরি গুড শুটার।
তো গুলি কি একাই চালাতে পারে নাকি?
না, আপনি হয়তো পারেন, কিন্তু মানুষ খুন করতে আপনার হাত কাঁপবে, ওর কাঁপবে না। আর গাথরি হিলসে দুটো লাশ গুম করা যতটা সহজ ওর পক্ষে, আপনার পক্ষে অতটা নয়। আরো অনেক কারণ আছে, পরে শুনবেন, চলুন।
এই বলে লোকটা হ্যাঁচকা টান দিয়ে ওদের দুজনকে নিজের ঘরের ভেতর ঢুকিয়ে দরজাটা আলতো করে ভিজিয়ে দিল। আর প্রায় সঙ্গে সঙ্গেই সদ্য টেক অফ করা এরোপ্লেনের মতো আওয়াজ তুলে সেই কুঁড়ে ঘরের সামনে দিয়ে বেরিয়ে গেল হার্লে ডেভিডসন। তারপরেও আরো প্রায় মিনিট দুয়ে করা দুজন আর সেই লোকটি ঘরের ভেতর দেয়ালে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। লোকটির বয়স ষাটের কিছু ওপরেই হবে, মাথার চুলগুলো বেশিরভাগই সাদা, কিন্তু চাবুকের মতো শক্ত আর সোজা চেহারা। মুখের চামড়ায় হাতের খোলা অংশে আর চোখের নিচে সেই রকম কাটাকুটি আর ঝলসানো দাগ। বছরের পর বছর কোনো রুক্ষ জায়গায় বাস করলে যেরকম দাগ আপনা থেকেই চেহারায় খোদাই হয়ে যায়। দীপন শুক্লার বাইকের আওয়াজ পুরোপুরি মিলিয়ে যাওয়ার পর একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে লোকটা বললেন,
বড় জোর বাছা বেঁচে গেলেন, চলুন এবার শান্তিতে বসে দুটো কথা বলা যাক। ব্যাটিয়ে ব্যাটিয়ে ইদার ব্যাটিয়ে।
আচ্ছা একটা কথা বলুন তো,
হ্যাঁ,
বন্ধ ঘরের ভেতর থেকে কেমন করে বুঝলেন যে বাইরে দুজন মানুষ দাঁড়িয়ে রয়েছে? কেমন করে বুঝলেন যে দীপনের সামনে তারা পড়তে চাইছে না?
ইসমে কোই ম্যাজিক ওয়াজিক নেই হ্যায় জি, ঘরটা মোটেই পুরোপুরি বন্ধ ছিল না। আমি একটা জানলার পাল্লা অল্প ফাঁক করে ওই বাইরের দিকে চোখ রেখে বসেছিলাম। গাত্রীর রাস্তায় দীপনের বাইকের আওয়াজ পাওয়া গেলেই আমি এইভাবে নজর রাখি। তারপর যখন দেখলাম দুজন বাইরের লোক প্রায় দৌড়তে দৌড়তে এদিকে আসছেন, আর তাদের পেছন পেছন ধাওয়া করে আসছে ওই দীপনের মোটরবাইকের আওয়াজ, তখনই ঠিক করে ফেললাম, আগে ওই ইনসান দুজনকে বাঁচাই, তারপরে জানবো ওরা কে আর মামলা ভি ক্যা হ্যায়।
আপনি দীপনের দিকে নজর রাখছেন কেন?
কিউকে দীপন এই গ্রামে আসে কোনো না কোনো ক্রাইমের কানেকশন নিয়ে, গাত্রী গ্রামটাকে বলতে পারেন ওর ডেন আছে। দীপনের বাবা কিংবা দাদুর আমলে এই গ্রামের যে মানুষগুলো শুক্লা সুধা কোম্পানিতে ওষুধ বানানোর কাজ করে দিনরাত গুজারান করত, তাদেরই ছেলে কিংবা নাতিদের দীপন অনেক সহজে অনেক বেশি পয়সা রোজগার করার রাস্তা দেখিয়ে দিয়েছে। তারাই এখন গাত্রীতে মেজরিটি আছে। দীপন স্যার বললে ওরা করবে না এমন কোনো কাজ নেই।
কেমন সেই রাস্তা শুনি?
স্মাগলিং এর রাস্তা, না 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 না, এখনই সব কথা আপনাদের বলবো না, আগে আপনাদের থেকেও কিছু শুনি। দীপন কাউকে তাড়া করলেই যে সে ভালো মানুষের মধ্যে পড়বে এমন তো কোনো গ্যারেন্টি নেই। মাস্তানদের মধ্যেও তো ওই গ্যাং ওয়ার থাকে না?
শুধু কথার মধ্যে নয়, ভদ্রলোকের চোখের মনিতে আর ঠোঁটের হাসিতেও এমন একটা বাচ্চা ছেলের মতো বিচ্ছুমি ছিল যে ওরা রাগ করতে পারল না। ওদের দুজনকে দুটো চেয়ারে বসতে দিয়ে ভদ্রলোক নিজে চৌকির ওপর পা তুলে বসলেন। তারপর বললেন,
অধমের নাম বদ্রীনাথ, বদ্রীনাথ সিং, এটা আমারই গরিবখানা আছে। তুয়া তুয়া মাইয়া, একটা বাতি দিয়ে যাতো বিটিয়া।
প্রায় সঙ্গে সঙ্গেই ঘরের অন্যদিকের একটা দরজা খুলে বছর বারো তেরোর একটি ছোট্ট মেয়ে ঘরে ঢুকল। তার হাতে একটি কেরোসিনের ল্যাম্প। ফুলের মতো সুন্দর মেয়েটির মুখ, কপালের ওপরে বাদামি চুলের গুছিগুলো বাতির আলোয় সোনার সুতোর মতো ঝলমল করছিল। ল্যাম্পটা টেবিলের ওপর নামিয়ে রেখে চুলগুলো কপালের ওপর থেকে সরিয়ে রিন রিনে সুরে মেয়েটা বলল,
চাই বানা কে লাও দাদাজি?
হ্যাঁ হ্যাঁ জরুর বেটি, যাও মেহমান কে লিয়ে বড়িয়া সা আড়ু চাই বানা কে লাও, যাও।
জি দাদাজি।
তুয়া, ভারী মিষ্টি নাতনি তো আপনার, নামটাও ভারী সুন্দর।
আমাদের গ্রামের দেবীর নাম আছে, ওই দেবীর নামেই তো আমাদের গ্রামের নাম তুয়াটলি।
কি তুয়াটলি? আপনি তুয়াটলির বাসিন্দা?
ছিলাম, 20 বরস আগে ছিলাম। আমার যখন 44 বছর বয়স তখন আমাদের গ্রামে সেই দুর্ঘটনা ঘটে যায়। আপনারা জানেন তো সেই অ্যাক্সিডেন্টের কথা?
হ্যাঁ জানি।
তার সেই দেরাদুনে ডেরা বেঁধেছি, আর্মি সে একটু ছোটা মোটা নকরি দেওয়া হয়েছিল। 4 বছর আগে রিটায়ার করার পরে মার্কেটের মধ্যে একটা ছোট দোকান খুলেছি, সুভেনিয়ার শপ। আর আপকো তো মালুম হ্যায় দেরাদুন মে বিজনেস কা হাল কিতনা খারাপ হ্যায়।
একটা ট্রেতে করে 3 কাপ লিকার চা আর সেউ ভাজা নিয়ে ঢুকে সামনে টেবিলে নামিয়ে রেখেই একটা তুড়ি লাফ মেরে ভেতর বাড়ির দিকে পালিয়ে গেল মেয়েটা। প্রথম চুমুকেই অদ্ভুত সুন্দর চন্মনে একটা গন্ধে নীল আর রণজিতের প্রাণ জুড়িয়ে গেল। বদ্রীনাথ কেমন একটা মায়া আর দুঃখ মেশানো দৃষ্টিতে নাতনির চলে যাওয়াটা দেখলেন, তারপর বললেন,
কেমন লাগছে, গন্ধটা চিনতে পারছেন? অ্যাপ্রিকটের জুস আছে, আমরা বলি আরু, তুয়াটলি লোকেদের খুব প্রিয় এই আরু। ওখানে তো গ্রাম থেকে একটু নিচে নামলেই অ্যাপ্রিকটের জঙ্গল ছিল, আর এখানে খুব কষ্ট করে অল্প স্বল্প জোগাড় করতে পারি।
রণ, আমার মনে হয় বদ্রীনাথজিকে আমাদের সমস্ত কথা খুলে বলাই ভালো। দীপন যে খুব একটা সহজ লোক নয় সে ব্যাপারটা এখন পরিষ্কার, কিন্তু তুয়াটলির রহস্যটা কি সেটা বদ্রীনাথজি হেল্প না করলে আমরা বুঝতে পারব না।
একদম ঠিক বলেছিস, তুই শুরু কর।
বেশ,
প্রথমে নিজেদের পরিচয় দিয়ে তারপর দুজনে মিলে সমস্ত কথা খুলে বললেন বদ্রীনাথ সিংকে। শিলাজিতের খোঁজে তুয়াটলিতে দীপনের লোক পাঠানোর কথা, সেখানে অদ্ভুত জন্তু কিংবা দানোর আনাগোনার কথা, এবং শেষে আজ একটু আগেই এই গ্রামেরই গোপন ল্যাবরেটরিতে আয়াঙ্গার দম্পতির যে আশ্চর্য আবিষ্কারের খোঁজ তাঁরা পেয়েছেন সেসব কথাও সবটা বললেন। উনি সবটাই মন দিয়ে শুনলেন, তারপর গলাটা একবার ঝেড়ে নিয়ে বললেন,
এবার আমি যা জানি সেগুলো সব বলে যাচ্ছি, আপনারা শুনে যান। দীপন আমাদের যা বলেছে তার মধ্যে অনেক মিথ্যে রয়েছে, থাকবে যে সেটাই স্বাভাবিক, সত্যিগুলো তো আর বলার মতো নয়। প্রথম কথা হচ্ছে, দীপন শুক্লার শিলাজিৎ সম্বন্ধে কোনো ইন্টারেস্ট নেই, কোনো কালেই ছিল না, কারণ ও হার্বাল মেডিসিনের ব্যবসাই করে না। শুক্লা সুধার কারখানার হাল আপনারা তো নিজের চোখেই দেখে এলেন, ও যেটা করে সেটা হচ্ছে ফেক এক্সপোর্ট। নকল কাগজপত্র বানিয়ে দেখায় যেন কোটি কোটি টাকার মাল রপ্তানি করছে। সেসব পেপারের মধ্যে আপনাদের আর্মির পারমিশন, ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন সবই রাখতে হয়, তা না হলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয় না। এই ফেক এক্সপোর্টের ব্যবসায় ওর দুটো সুবিধে হয়। পহেলা, বর্ডারের উপাস থেকে চাইনিজ মাল স্মাগলিং করে এদিকে এনে বিক্রি করে ও যে ব্ল্যাক মানি কামায়, ইনকাম ট্যাক্সের কাছে সেটাকে এক্সপোর্টের ব্যবসার লাভ বলে দেখায়। আর দুসরা, এক্সপোর্টের ব্যবসায়ীদের জন্য সরকার থেকে যে বিশাল আর্থিক সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো এনজয় করে। ওর এই জড়িবুটির ব্যবসার কথাটা হল মিথ্যে নাম্বার ওয়ান।
আপনি এত কথা জানলেন কেমন করে?
এ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, সবটা শুনুন আগে। দীপনের দ্বিতীয় মিথ্যেটা ফাঁস করার আগে আপনাদের বৃষ্টি দত্ত আয়েঙ্গার আর কার্তিকেয়ান আয়েঙ্গারের সম্বন্ধে যতটুকু জানি বলি। আজ থেকে ৬ মাস আগে ওনারা দুজন দেরাদুনে এসে স্বেচ্ছায় দীপন শুক্লার সঙ্গে দেখা করে ওর সাহায্য চান। বৃষ্টি আর কার্তিকেয়ান দুজনেই ছিলেন এলাহাবাদের কলেজে দীপনের সহপাঠী। কলেজ থেকে বেরিয়েই অবশ্য দীপন শুক্লা আর আয়েঙ্গারদের রাস্তা একেবারে আলাদা হয়ে যায়। দীপন ছিল সাদামাটা ছাত্র, তার উপরে ওর পয়সার লালচ বরাবরই খুব বেশি। উল্টো দিকে ওনারা দুজনেই ছিলেন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি নিয়ে বেরিয়ে বৃষ্টি আর কার্তিকেয়ান একটা আমেরিকান ইনস্টিটিউটে রিসার্চ স্কলারের কাজ নিয়ে চলে যান। কিন্তু বছর দুয়েকের মাথায় রিসার্চ একটা জায়গায় পৌঁছানোর পরে ওনারা বুঝতে পারেন যে ওনাদের পেপার্স চুরি করার চেষ্টা শুরু হয়েছে। দুজনেই পালিয়ে ভারতে ফিরে আসেন এবং এখানে কাজ শুরু করার জন্য দীপনের সাহায্য চান। বন্ধু বন্ধুর কাছে সাহায্য চাইবে, ইসমে গলত ক্যা হ্যায়? শুধু ওনারা জানতেন না, কলেজ ছাড়ার পরের পাঁচটা বছরে দীপন এত নিচে নেমে গেছে আর এমন অন্ধকার জগতের লোক হয়ে গেছে। জানলে নিশ্চয়ই ওনারা দীপনের ত্রিসীমানার মধ্যে আসতেন না।
ঠিক কেমন সাহায্য চেয়েছিলেন ওনারা?
প্রথমে শুধু গোপন একটা ডেরার খোঁজি করেছিলেন। দীপন ওদের এই গাত্রি হিলসের ঘরটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। ওই ল্যাবরেটরিতেই ওনারা শীত ঘুমের মধ্যে কোনো কোনো প্রাণীকে বহুকাল বাঁচিয়ে রাখার টেকনিক আবিষ্কার করে ফেলেছিলেন। দীপন যেমন ঘটিয়া ইনসান, তাতে আমার স্থির বিশ্বাস বন্ধুদের ওপর ভালোবাসায় ও এসব করেনি। ওনাদের রিসার্চ সাকসেসফুল হলে দীপন নিশ্চয়ই তার রেজাল্ট হাতিয়ে নিত। কিন্তু ওনাদের রিসার্চ সাকসেসফুল হয়নি। এমন একটা গাঁটে আটকে গিয়েছিলেন যে গাঁটটা ল্যাবরেটরির মধ্যে ছাড়াতে পারছিলেন না। তাই ওনারা এবার দীপনকে বললেন এমন একটা জায়গায় রিসার্চের যন্ত্রপাতি সমেত ওনাদের পৌঁছে দিতে হবে যে জায়গাটা একই সঙ্গে হবে বরফে ঢাকা, নির্জন, জনমানব শূন্য, একদম সুনসান। দীপন মনে প্রাণে ওদের সাফল্য চাইছিল, তাই ও রাজিও হয়ে গেল। হিমালয়ে বরফে ঢাকা জায়গার অভাব নেই, কিন্তু নির্জন না। আজকালকার দিনে সত্যিকারের জনমানব শূন্য জায়গা বলতে যা বোঝায়, তা হিমালয়েও নেই, সাহারাতেও নেই। প্রতিটি জায়গায় আর্মির লোকেদের যাতায়াত আছে, টুরিস্ট আছে। যেখানে টুরিস্ট যায় না সেখানে ট্রেকাররা যায়, ক্লাইম্বাররা যায়। একমাত্র একটা জায়গার কথাই দীপনের জানা ছিল যেখানে কেউ যায় না, সে জায়গাটার নাম তুয়াটলি, সত্যিকারের জনমানব শূন্য জায়গা। এই তুয়াটলিতে কেউ যেতে চায় না, কারণ বিজ্ঞানীরা যতই বলুন রেডিয়েশনের বিপদ আর নেই, কেউ সে কথা পুরোপুরি বিশ্বাস করে না। বিজ্ঞানীরা কি ওই বিশাল ভ্যালির সমস্ত কোনায় গিয়ে রেডিয়েশনের মাত্রা মেপে দেখেছেন? তাহলে কেমন করে নিশ্চিত হচ্ছেন? তাই বৃষ্টি আর কার্তিকেয়ান আয়েঙ্গারকে দীপন তাদের মালপত্র সমেত তুয়াটলিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল।
ওনাদের কাছে সব রকমের আধুনিক গিয়ার্স ছিল। শুনেছি নর্থ পোলে রিসার্চাররা যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করেন, সেই সব টেন্ট, জ্যাকেট, স্লিপিং ব্যাগ আর ক্যান্ড ফুড ওনারা ইউরোপের বন্ধু বান্ধবের কাছ থেকে আনিয়েছিলেন। কিন্তু তবু ওনারা দুজনেই ছিলেন সমতলের মানুষ, একজন বাংলার আর একজন তামিলনাড়ুর। একটা না এক মাস থাকতে গেলে পাহাড়কে হাতের তালুর মতো চিনতে হয়, পাহাড়ের খামখেয়ালি, পাহাড়ের হিংস্রতা সব কিছু জানতে হয়। সমতলের মানুষ হিসেবে সেটা ওনারা জানতেন না, তাই ওনারা সবাই মিলেই ঠিক করলেন একজন গাইডকে নিয়ে যাবেন, যে হবে একই সঙ্গে বিশ্বাসী আর পাহাড়ের ব্যাপারে অভিজ্ঞ, আর সেরকম লোক হাতের কাছেই ছিল। এই গ্রামেই তার বাড়ি, নাম করণজিৎ সিং, সবাই ডাকত করণ বলে। করণের যেটা বাড়তি সুবিধে ছিল, তার 30 বছর বয়সের মধ্যে প্রথম 10 বছর সে তুয়াটুলিতেই কাটিয়েছিল। তুয়াটুলির রাস্তাঘাট সে ভোলেনি, কাজেই 2 মাস আগে বৃষ্টি আর কার্তিকেয়ন তাদের গবেষণার কাজ শেষ করার জন্য তুয়াটুলি চলে গেলেন, সঙ্গে গেল করণ। বুঝতেই পারছেন, শিলাজিতের খোঁজে 8 জন শ্রমিককে তুয়াটুলি পাঠানো হয়েছিল, এটা মিথ্যা নাম্বার 2।
এই পর্যন্ত এক টানা বলে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বদ্রীনাথ চুপ করে গেলেন। পরের কথাগুলো বলার আগে কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইলেন, যেন কথাগুলো বলার জন্য নিজের মনেই শক্তি সংগ্রহ করলেন। তারপর হঠাৎ সরাসরি ওদের মুখের দিকে তাকিয়ে বললেন,
এক মাস বাদে মানে অগস্ট মাসের শুরুতেই ওনাদের 3 জনেরই ফিরে আসার কথা ছিল। ওদের সঙ্গে 1 মাসেরই রসদ ছিল, কিন্তু সেপ্টেম্বর মাস শেষ হতে চলল, এখন ওরা কেউ ফেরেনি।
বলেন কি?
হ্যাঁ, আগস্ট মাসের মাঝামাঝি আমরা সকলেই বুঝতে পারলাম কোথাও একটা বড়সড় গণ্ডগোল হয়েছে। দীপন ঠিক করল নিজেই বন্ধুদের খোঁজে তুয়াটুলি যাবে। ওর এই আগ্রহের কারণটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। ওর মতন লোকের কাছে 3টে মানুষের প্রাণ এমন কি দামি আছে? মনে হয় আয়েঙ্গারদের রিসার্চের শেষ ফলাফলটা দেখার লোভে ও ওখানে গিয়েছিল।
আরও একটা কারণ থাকতে পারে। আমার মনে হয় কর্ণপ্রয়াগের আর্মি ক্যাম্পের রেকর্ডে নিশ্চয়ই রয়েছে বৃষ্টি, কার্তিকেয়ন আর করণের ওখানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল দীপন শুক্লা, আর ওরা না ফিরলে দীপন দায়িত্ব এড়াতে পারবে না।
আমাদের এতক্ষণের কথাবার্তাতেও আপনি দীপনকে চিনতে পারলেন না চ্যাটার্জি সাহেব? কোথাও কোনো রেকর্ড নেই। দীপন শুক্লা একজন পাক্কা স্মাগলার। ও 3 জনকেই চোরাগুপ্তা রাস্তায় তুয়াটুলি পাঠিয়ে দিয়েছিল। অবশ্য আয়ঙ্গার দম্পতিও সেরকমটাই চেয়েছিলেন। রিসার্চ কমপ্লিট হওয়ার আগে কোনো জায়গায় ওনাদের নাম ঠিকানা থাকুক সেটা ওনারাও চাননি, আর করণজিৎ তো ছিল হুকুমের চাকর মাত্র, ওর চাওয়া না চাওয়াতে কারোরই কিছু এসে যায়নি।
আচ্ছা, দীপন কি ওদের খোঁজে ওখানে একা গিয়েছিল?
হ্যাঁ, দীপন পাহাড়ি ছেলে, শরীর স্বাস্থ্য চমৎকার। স্মাগলিং এর কাজ সামলানোর জন্য ওকে সত্যিকারেই ভারত তিব্বত বর্ডারের খতরনাক ভ্যালিগুলোতে ঘোরাফেরা করতে হয়, তাই তুয়াটুলি একা গিয়ে ফিরে আসতে ওর অসুবিধা হয়নি। যদিও এত গোপনীয়তা কিসের সেটাও আমি জানি না। সঙ্গে কাউকে নিতে পারত, কিন্তু নেয়নি।
তারপর?
তারপরে যা হয়েছিল সে তো আপনারা ওর মুখ থেকেই শুনেছেন। ওই একটা ব্যাপারে ও কোনো মিথ্যে কথা বলেনি, বরফের ওপর ওই পায়ের ছাপ সত্যিও দেখেছিল, আর জন্তুটার ডাক আর চেহারার কথা যেটা ও আপনাদের কাছে লেবারদের অভিজ্ঞতা বলে চালিয়েছিল, সেগুলো আসলে ওরই অভিজ্ঞতা। তাই ভয় পাওয়া স্বাভাবিক। ভয়ের চোটেই দীপন সঙ্গে সঙ্গে পালিয়ে এসেছিল। তবু যেটুকু সময় ও তুয়াটুলিতে ছিল তার মধ্যে বৃষ্টি, কার্তিকেয়ন কিংবা করণের কোনো চিহ্ন খুঁজে পায়নি। পেলে ও নিশ্চয়ই অত তাড়াতাড়ি ফিরে আসত না।
দেখিন তিনটে জলজ্যান্ত মানুষ কোথায় হারিয়ে গেল বলুন তো।
এর কোনো উত্তর ওদের দুজনের পক্ষে দেওয়া সম্ভব ছিল না, তবে দীপনের কাছে যা শুনেছিলেন আর এইমাত্র বদ্রীনাথজির মুখ থেকে যা শুনলেন, সব মিলিয়ে মনে মনে গোটা ঘটনাটা ওরা দুজনেই তখন সাজাবার চেষ্টা করছিলেন। হঠাৎ রণজিৎ বলে উঠল,
একই প্রশ্ন আবার করছি বলে কিছু মনে করবেন না সিংজি, আপনি এত কথা জানলেন কেমন করে?
করণজিৎ সিং আমার ছেলে ক্যাপ্টেন সাহেব, আমার একমাত্র সন্তান।
আচ্ছা,
20 বছর আগে যখন তুয়াটুলি ছেড়ে চলে আসি তখন আমার বয়স 44 আর ওর 18। এই গ্রামের কত ছেলে দীপন শুক্লার কালা ধান্দায় নাম লিখিয়ে সহজে পয়সা কামানোর রাস্তা ধরেছে, কিন্তু আমার বেটা ট্রেকারদের টিমে গাইডের কাজ করে ইমানদারির সঙ্গে পয়সা রোজগার করত, তবু দীপনের জালে সে সত্যি জড়িয়ে গেল।
এত অবধি বলে বদ্রীনাথ এবার একটু থামলেন, হয়তো দম নেবার জন্য। এমন সময় হঠাৎ পাশের দরজায় একটা শব্দ হতেই নীল রণজিৎ দুজনেই তাকাল, দেখল দরজার পাল্লায় মাথা ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে তাদের কথা শুনছে তুয়া। ওদের তাকাতে দেখে সে পায়ে পায়ে এগিয়ে এসে বদ্রীনাথজির পাশে দাঁড়াল। বদ্রীনাথজি নাতনিকে জড়িয়ে ধরলেন। তুয়া কান্না ভেজা গলায় বলল,
দাদাজি দাদাজি, বাবা কবে ফিরবে?
এই তো বিটিয়া, 1 more week। এই আঙ্কেল আর আমি যাচ্ছি তো।
দাদাজি ঠিক বলছে গো আঙ্কেল, তোমরা যাবে?
বদ্রীনাথজি ওদের দিকে তাকালেন, তার দু চোখে তখন নীরব মিনতি, যেন উনি বলছেন, চলুন চ্যাটার্জি সাহেব, আপনি সাহায্য না করলে আমার ছেলেকে ফিরে পাব না। ভাববার জন্য 1 মিনিট সময় নিয়ে পরক্ষণেই তুয়ার বাদামি চুলে ভরা ছোট্ট মাথাটায় পরম স্নেহে হাত বুলিয়ে দিলেন নীল।
হ্যাঁ যাব, আর তোমার বাবাকে আমরা সঙ্গে নিয়েই ফিরব।
সঙ্গে সঙ্গে তুয়া ঝটপট করে দু হাতের উল্টোপিক দিয়ে দু চোখ মুছে নিয়ে হাসিতে ঝলমল করে উঠল। তারপর দাদি আর মাম্মি বলে ডাকতে ডাকতে মহা উল্লাসে দৌড়ে চলে গেল বাড়ির ভেতরে। রণজিৎ অবশ্য একবার বলেছিল যে নীল আর বদ্রীনাথের বদলে সে বরং আর্মির একটা সার্চ পার্টি তুয়াটুলিতে পাঠিয়ে করণজিৎ আর আয়ঙ্গার দম্পতিকে খুঁজে আনবে, কিন্তু তাতে নীল বা বদ্রীনাথ কেউই রাজি হননি, কারণ বৃষ্টি আর কার্তিকেয়ান চেয়েছিলেন নির্জনতা। সেই নির্জনতার প্রয়োজন যদি এখনো শেষ না হয়ে থাকে, যদি ওদের রিসার্চ এমন একটা স্টেজে পৌঁছে গিয়ে থাকে যে আর 2-4 দিন তুয়াটলিতে থাকতে পারলেই সাফল্য পেয়ে যাবেন, তাহলে একদল কমান্ডোর মার্চিং বুট দিয়ে সেই সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া কি ঠিক হবে? রণজিৎ অবশেষে তাদের যুক্তি মেনে নিয়েছিলেন। তারপর তিনজনে অনেকক্ষণ ধরে তাদের কি করা উচিত আর কি করা উচিত নয় সেই নিয়ে অনেক আলোচনা করলেন। মাঝে অবশ্য রণজিৎ একবার উঠে কাকে একটা ফোন করল। তারপর তাদের যখন প্রায় সবটা ছকে নেওয়া হয়ে গেছে তখন রণজিৎ বদ্রীনাথকে বলল,
আপনার ফ্যামিলিকে একটু তাড়াতাড়ি দিন সাতেকের মতন জামাকাপড় গুছিয়ে নিতে বলুন, আর কিছু নেওয়ার দরকার নেই। আমি অফিসে ফোন করে 2টো গাড়ি পাঠাতে বলেছি, আপনারা এখন আমার সঙ্গে দেরাদুন ক্যান্টনমেন্টে যাবেন। আপনি এবং নীল ফিরে না আসা অবধি তুয়া, ওর মা এবং ঠাকুমা আমার কোয়ার্টারে থাকবেন।
ঠিক বলেছিস, এদিকটা একদম ভাবিনি। আজ এই রাতেই যে মরণ খেলা শুরু হয়ে গেছে তার প্রথম চালটাই আমি আর বদ্রীনাথজি ভুল চেলেছিলাম। ইস, ভাগ্যিস তুই ছিলিস, এদিকটা তো আমি ভেবেই দেখিনি যে দীপন আমাদের রাস্তায় দেখতে না পেয়ে আবার এখানেই ফিরে আসবে। সারা গ্রামে ওর অনুচর ছড়ানো রয়েছে, তাদের মধ্যেই কেউ ওকে বলে দেবে আমাদের এই বাড়ি থেকে বেরোতে দেখা গেছে, তারপর হয়তো তুয়া আর 2 জন মহিলা খুন না হলেও গুম হয়ে যেতে পারত, অন্তত ততদিন যতদিন না আয়েঙ্গার দম্পতির রিসার্চের ফল দীপন হাতে পাচ্ছে। হ্যাঁ,
এরপর আর্মির গাড়িতে চড়ে সকলেই চলে এলেন রণজিতের কোয়ার্টারে। ওরা যখন পৌঁছলেন তখন রাত ঠিক 9টা। দীপনের একটা মেসেজ এলো নীলের ফোনে।
গুড ইভিনিং স্যার, কিছু ডিসিশন নিলেন?
মেসেজটা রণজিৎকে দেখাতেই সে বলল,
জানি রে, পশু বেরোচ্ছিস। সত্যিকারই মাঝে একটা দিন লাগবে তোদের প্রিপারেশন নিতে।
এবার একটা চওড়া হাসি স্মাইলি পাঠালো রে ও, সঙ্গে আবার লিখেছে, উইল রিমেইন গ্রেটফুল টু ইউ স্যার। আমি আপনার সঙ্গে যাব, কাল সকালে দেখা করে সব ডিটেইলস ঠিক করে নিচ্ছি।
তিনজনেই একসঙ্গে হেসে উঠলেন, কারণ তারা জানতেন যে দীপন আসবে না, এলো না। বদলে পরের দিন একদম সাত সকালে একটা কালো অডি গাড়ি চেপে দীপনের উর্দিধারি এক খানসামা নিয়ে এলো শুকনো ফল, কাজু, চকলেট ইত্যাদির একটা বিরাট বাস্কেট। তাল ঢেঙা খানসামাটি যতটা সম্ভব নিচু হয়ে নীলকে কুর্নিশ জানালো, তারপর ইশারায় দেখিয়ে দিল বাস্কেটের ডালার ওপরে ফ্লট দিয়ে আটকানো রয়েছে একটা ছোট চিঠি। চিঠিটা খুলে দেখলেন দীপন লিখেছে,
ভেরি সরি স্যার, আমাকে ব্যবসার কাজে আজ দুপুরেই দিল্লি চলে যেতে হচ্ছে। ভেবেছিলাম দুজনে মিলে তুয়াটলি যাব, সেটা আর হল না। তবে এটা জানি, ক্যাপ্টেন রণজিৎ মিত্র যার বন্ধু, তার কোথাও যেতেই কোনো অসুবিধে হবে না। ক্যাপ্টেন মিত্র উইল অ্যারেঞ্জ ফর এভরিথিং, সঙ্গে একজন ভালো গাইড অবশ্যই নেবেন। টেক কেয়ার স্যার, নিরাপদে ফিরে আসুন, তারপর দেখা হবে।
খানসামাটি অডি গাড়ি চেপে বেরিয়ে যাওয়ার পর চিঠিটা রণজিৎ আর বদ্রীনাথকে দেখাতে তিনজনে মিলে আবার একচোট হাসলেন। তাদের আন্দাজ মিলে গেছে।
ঠিক আছে, চলতে হ্যায়।
পরের দিন সকালে নীল আর বদ্রীনাথকে ঋষিগঙ্গার ওপারের পাকা রাস্তায় নামিয়ে দিয়ে রণজিতের ঠিক করে দেওয়া ল্যান্ড রোভার যোশী মঠে ফিরে গেছে। ওই গাড়িটাই আবার ঠিক 7 দিন বাদে ফিরে আসবে। দেহরাদুন থেকে এই অবধি আসতে অনেকক্ষণ সময় লেগেছে তাদের। পুরো সময়টাই নীলের সঙ্গে বদ্রীনাথ তুয়াটলির গল্প করতে করতে এসেছেন। শিলাজিতের খোঁজে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানোর সময় যেসব অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে তার গল্পও করেছেন। তবে ভদ্রলোকের মনে কোনো কুসংস্কার নেই। এমনকি একবার যখন নীল জানতে চাইলেন যে তুয়াটলির হংসপদিকা অন্য গ্রহের প্রাণী হতে পারে কিনা, তখন সেই কথাটাকেও ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছিলেন তিনি। ভদ্রলোককে নীল যতই দেখছেন ততই অবাক হচ্ছেন। পাইন গাছের মতন, পাহাড়ি ভেড়ার মতন, নদীর স্রোতে পড়ে থাকা সবুজ নুড়ি পাথরগুলোর মতন উনিও যেন ওই পাহাড়িয়া প্রকৃতিরই একটি অংশ। ওর হাঁটা চলার মধ্যে এমন একটা সহজ ছন্দ আছে যেটা এই চড়াই উতরাই রাস্তার পক্ষে সবচেয়ে উপযোগী। তবে নীলেরই মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছিল। যেমন একটা জায়গায় রাস্তাটা হঠাৎ যেখানে অনেকটা নেমে আবার উপরে উঠে গিয়েছিল, নীল সেখানে ঢাল বেয়ে দৌড়ে নামতে যেতেই বদ্রীনাথ পেছন থেকে নীলের রাকসাকের স্ট্র্যাপ টেনে ধরে তাকে থামিয়ে দিয়েছিলেন।
আরে সামালকে, ক্যা কর রে ও।
তবে উনি থামানোর আগেই নীল যে কয়েকবার দুমদাম করে স্টেপ ফেলেছিলেন তাতেই পাহাড় থেকে নুড়ি পাথর গড়িয়ে নামতে শুরু করে দিয়েছিল। নীল জানতেন যে এই ন্যাড়া পাহাড়গুলোয় সামান্য কাঁপুনিতেই ধস নামে, তবু ভুল করে ফেলে লজ্জা পেয়েছিলেন খানিক। বদ্রীনাথ বাঁচিয়েছিলেন। বদ্রীনাথের থেকেই নীল জেনেছিলেন এই শীতের ঋতুতে হিমালয়ের হাই অল্টিচিউডের গ্রামগুলো থেকে শুধু মানুষজনই নিচে নেমে যায় না, পশু পাখিরাও রক্ত জমানো ঠান্ডার হাত থেকে বাঁচতে লোয়ার অল্টিচিউডে নেমে যায়, আর নেমে যান দেবতারা। গাড়োয়াল আর কুমায়ুনের প্রায় প্রতিটি গ্রামেই নিজস্ব গ্রাম দেবতার একটা করে মন্দির থাকে। মানুষ যখন নিচে নামে তখন সেই গ্রাম দেবতাকেও সঙ্গে নিয়েই নামে, না হলে শীতের 3-4 মাস তো দেবতার পূজোই হতো না। রুইং গ্রামটায় পৌঁছে নীল আর বদ্রীনাথ দেখলেন সেখানেও সেই একই অবস্থা। মানুষ নেই, পাখি নেই, খাবারের টুকরো ছুঁড়ে ফেললে কুড়িয়ে নেওয়ার মতো একটা কুকুর অবধি নেই কোথাও। থাকার মধ্যে হলুদ ঠোঁট আর ইস্পাত নীল পালকের সেই পাখিগুলো, যাদের নাম অ্যালপাইন শ্যাফ। তাঁদের দেখতে পেয়েই ঝোড়ো হাওয়ার মধ্যে দিয়ে পাখিগুলো গ্লাইড করে নেমে এলো খাবারের আশায়। চারিদিকে আকাশ ছোঁয়া পাহাড়ের গায়ে কিছুটা সবুজ ছোঁয়া দিয়ে দাঁড়িয়ে রয়েছে বার্চ, পাইন, দেওদারের বন। অনেক নিচে ঋষিগঙ্গার তীরে সবুজ ঘাস জমি। রুইং এর উচ্চতা 9000 ফিট, তাই গাছপালা দেখা যাচ্ছে। আজ এখানেই রাত কাটিয়ে কাল ওরা দুজন উঠে যাবেন আরো অন্তত 2000 ফিট, আর তখনই পেরিয়ে যাবেন ট্রি লাইন। শুরু হবে ছোটখাটো ঝোপঝাড়ের রাজত্ব, আর তারপরের দিন যাবেন জানকী হিমবাহের মোরেন রিজনের মধ্যে দিয়ে। মোরেন রিজন মানে হিমবাহের চাপে গুঁড়িয়ে যাওয়া পাথুরে জমি। সেখানে শুধুই নুড়ি পাথর আর বোল্ডারের রাজত্ব। একটা ঘাসের কুচি অবধি পাওয়া যাবে না সেখানে। এই সবই বদ্রীনাথজির কাছ থেকে শোনা। বিকেল থাকতে থাকতেই রুইং এ পৌঁছে গেলেন ওরা। প্রথম রাতটা রুইং এই কাটাবেন ঠিক করা ছিল, সঙ্গে একটা ছোট টেন্টও ছিল। এই টেন্টগুলো খাটানো খুব সহজ, প্রায় ফোল্ডিং ছাতা খোলার মতন। জনশূন্য গ্রামের ঠিক মাঝখানে একটা খোলা জায়গায় সেই টেন্ট খাটিয়ে ফেললেন। সেদিন যেহেতু বিকেল বিকেলই রুইং এ পৌঁছে গিয়েছিলেন, তাই ডিনার সারার খুব একটা তাড়া ছিল না। বরং এক কাপ করে চা আর গরম থুপ্পা খাওয়ার ইচ্ছে হল। বদ্রীনাথজিও রাজি, বললেন,
আপনি যতক্ষণে থুপ্পা বানাচ্ছেন আমি ততক্ষণে ও টেন্টের মেঝে ম্যাট্রেস পাতার মতো জরুরি কামগুলো সেরে ফেলি। হ্যাঁ
বেশ, আমি তাহলে পাথরের চুলা বানিয়ে কাঠকুটোর আঁচে রান্না করার জোগাড় করে ফেলি। দাঁড়ান, ওই পাশের বড় ঝোপের ভেতর থেকে কিছু শুকনো গাছের ডাল কুড়িয়ে আনি।
আচ্ছা ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ।
বদ্রীনাথজি,
হ্যাঁ,
একবার শিগগির দেখে যান তো এইদিকে।
আরে কেউয়া কেউয়া,
ওই দেখুন গার্বেজ পিট।
হ্যাঁ, এখানে?
তাই তো ভাবছি বদ্রীনাথজি, পাহাড়ে যারা ট্রেকিং করতে আসে তারাই জানে যে পাহাড়ের নিয়মই হচ্ছে যেই আগুন জ্বালাক তাকে সেই আগুন ভালো করে নিভিয়ে তবে সেই জায়গা ছাড়তে হয়, নইলে আগুনের ফুলকি থেকে দাবানলের ভয় থাকে। তেমনি যে কোনো রকমের নোংরা, প্লাস্টিকের প্যাকেট বা ছেঁড়া কাগজ, যাই হোক, সবকিছু ভালো করে গর্তে চাপা দিয়ে তবেই পরের গন্তব্যে রওনা হতে হয়।
ঠিক, একদম সেই বাত।
কিন্তু তুয়াটলি তো কোনো ট্রেকিং রুট নয়, ফরেস্ট ডিপার্টমেন্ট কিংবা মিলিটারি কেউই এখানে ট্যুরিজমকে প্রশ্রয় দেয় না। ট্যুরিজমের পক্ষে জায়গাটা বড় বেশি বিপজ্জনক। তাহলে এখানে গার্বেজ পিট কারা তৈরি করল?
তাই তো ভাবছি, এরকম একটা গার্বেজ পিট এখানে কি করে এলো?
দাঁড়ান, পিটের ওপরের ঝুড়ো মাটি সরিয়েই একটু দেখি।
হাঁটু গেড়ে সেই পিটের পাশে বসে পড়লেন নীল। তারপর তাঁর সুইস নাইফ দিয়ে পিটের ওপরে ঝুড়ো মাটিটা কিছুটা সরাতেই দেখতে পেলেন,
বদ্রীনাথজি,
বিদেশে তৈরি শুকনো খাবারের খালি প্যাকেট আর এনার্জি ড্রিঙ্কস এর খালি ক্যান। প্যাকেট এবং ক্যানগুলোর গায়ে তখনও খাদ্য এবং পানীয়ের দাগ লেগে রয়েছে। তাদের বুঝতে অসুবিধে হল না যে স্থানীয় কোনো মানুষ নয়, শহরের মানুষই এ পথ ধরে গিয়েছে এবং গিয়েছে খুব সম্প্রতি। কিন্তু তারা কারা? কারা যাচ্ছে? এখন তারা কোথায়? কোন উদ্দেশ্যে যাচ্ছে? এই প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরপাক খেতেই তারা পিটের পাশ থেকে উঠে এসে টেন্টিং গ্রাউন্ডটার চারপাশটা একটু ভালো করে দেখতে লাগলেন। এক জায়গায় চোখে পড়ল বড় পেরেক জাতীয় যে জিনিসগুলো দিয়ে মাটির সঙ্গে টেন্টের দড়ি আটকানো হয়, সেই রকম পেরেকের দাগ। দাগগুলো দেখেই বোঝা যাচ্ছে ওখানে একটাই মাত্র ছোট টেন্ট খাটানো হয়েছিল, যাতে একসঙ্গে দুজনের বেশি শোয়া যায় না। দ্রুত রাত নেমে এল, চাঁদ উঠল। এখন শুক্লপক্ষ চলছে। প্রায় বৃত্তাকার চাঁদের আলোয় দিগন্তে ঝলমল করে উঠল নন্দাদেবী আর ঋষি পর্বতের তুষার শৃঙ্গ। বদ্রীনাথ বললেন,
চ্যাটার্জি সাহেব, ও দেখিয়ে ওই দুই পাহাড়ের মাথায় যে দুজন মেঘের টুকরোটা নিরীহ বিড়ালের মতো শুয়ে রয়েছে, ওটা আমার অনেকদিন ইচ্ছে না। একটু রাত বাড়লেই ওই বিড়াল বাঘ হয়ে আকাশ ডেকে ফেলবে, আর শুধু তাই নয়, শুরু করবে বড় বর্ষণ। তবে এখানে নয়, আরেকটু ওপরে, আরেকটু হাই অল্টিচিউডে। কাল আমরা যেখানে পৌঁছব সেখানে। তবে ভাগ্য যে আমাদের সহায় সেটা বুঝতে পারছেন
না তো? স্নোয়িং জিনিসটাকে আমি সবসময় অপছন্দ করি, এর মধ্যে আপনি আবার সৌভাগ্যের কি দেখলেন?
আহা, আপকো ইয়ে সমঝ মে নেই আ রহা হ্যায়, যে বা যারা আমাদের চেয়ে একদিনের বেশি অ্যাডভান্টেজ নিয়ে তুয়াটলির দিকে রওনা হয়েছে, তারা ওই স্নোয়িং এ আটকে যাবে না? কপাল ভালো থাকলে কালোদের ধরে ফেলবো।
আরে সাবাস বদ্রীনাথজি, ঠিক বলেছেন তো, আমার তো মাথাতেই আসেনি কথাটা।
তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পাট চুকিয়ে টেন্টে ঢুকে শুয়ে পড়লেন নীল। কিছুক্ষণ সোলার ল্যাম্পের আলোয় একটা বই পড়তে পড়তেই তাঁর চোখে ঘুম জুড়ে এল। বদ্রীনাথ কিন্তু বাইরে এই ঠান্ডার মধ্যেও বসেছিলেন। নীল বলেছিলেন এই ঠান্ডায় বাইরে বসে না থেকে শুয়ে পড়তে, কিন্তু বদ্রীনাথ জানিয়েছিলেন বহুদিন বাদে জন্মভূমির পথে বেরিয়ে উত্তেজনায় আবেগে তাঁর টেন্টে ঢুকতে ইচ্ছে করছে না। তবে নীলের মনে হয়েছিল বদ্রীনাথ দেরাদুনেও তাঁর হারিয়ে যাওয়া ছেলের চিন্তায় এইভাবেই জেগে থাকেন। খুব ভোরে ঘুম ভেঙে নীল চ্যাটার্জি বাইরে বেরিয়ে দেখেন ঋষি শৃঙ্গ নন্দা দেবীর স্নো পিকগুলোর গায়ে সবে সোনালি রং লেগেছে। বুকের ওপর দুটো হাত জড়ো করে সেই দিকে তাকিয়ে রয়েছেন বদ্রীনাথজি।
আপনি ঘুমননি নাকি?
হ্যাঁ হ্যাঁ, খুব ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি। আপনি নিজে ঘুমোচ্ছিলেন বলে টের পাননি। দেখেছেন চ্যাটার্জি সাহেব, আকাশ কেমন ঝকঝকে নীল, তার মানে ওই ধূসর মেঘ রাতে বরফ ঝরিয়ে নিজেকে শেষ করে ফেলেছে। চলুন যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি, দেখি খারলুমে গিয়ে আমাদের আগে যারা গিয়েছে তাদের ধরতে পারি কিনা।
আমাদের পরের হল্টের নাম খারলুম?
হ্যাঁ।
আর হাইট কত?
ওই 11,000 ফিটের মতো হবে। রাস্তা প্রচণ্ড খাঁড়াই আছে, তাই এমনিতেই রুইং থেকে পায়ে হেঁটে যেতে প্রায় 6 ঘন্টা সময় লেগে যাবে। তার উপরে যদি কিছুটা উপরে গিয়ে বরফ পাই তাহলে তো চলার স্পিড আরোই কমে যাবে। চলুন তাড়াতাড়ি বেরোনো যাক, চলুন।
ঠিক 7টায় ওরা দুজন টেন্ট গুটিয়ে রওনা হলেন খারলুমের পথে। ঘন্টা চারেক হাঁটার পরে তারা রাস্তার উপরে শীট আইসের খপ্পরে পড়লেন। পাহাড়ে বরফ পড়লে তার দুরকম চেহারা হতে পারে। যখন টেম্পারেচার একটু বেশি থাকে তখন বরফ পড়লেও সেটা নুনের মতো ঝুরো অবস্থায় জমে থাকে। সেরকম ঝুরো বরফের ওপর দিয়ে হেঁটে যাওয়াটা অস্বস্তিকর কিন্তু বিপজ্জনক নয়। কিন্তু গাড়োয়ালের এই হাইটে যেরকম মারাত্মক ঠান্ডা, তাতে বরফ আর ঝুরো অবস্থায় থাকতে পারে না। ঝরে পড়ার পরেই জানলার কাচের মতো শক্ত আর পিছল হয়ে যায়। তারই নাম শীট আইস। এই শীট আইসের ওপর দিয়ে হেঁটে যাওয়া ভীষণ বিপজ্জনক। পা পিছলে আছাড় তো খেতে হয় বটেই, তার চেয়েও যেটা মারাত্মক, বরফের নিচে কোথায় খানাখন্দ রয়েছে বোঝা যায় না বলে গর্তের মধ্যে পা ঢুকে হাড় ভাঙার একটা প্রবল সম্ভাবনা থাকে। তবে ওদের দুজনের হাতেই ছুঁচলো মুখের স্টিক থাকায় তার উপর ভর দিয়ে ইঞ্চি ইঞ্চি করে শেষ 500 ফিট চড়াই ভেঙে যখন খারলুমের ক্যাম্পিং গ্রাউন্ডে ওরা পৌঁছলেন তখন বিকেল নেমে এসেছে। একটা ফুটবল মাঠের মাপের পাথুরে সমতল জমি উত্তর দিকে ঢালু হয়ে অনেকখানি নেমে গেছে, তারপর আবার উঠতে উঠতে মিশে গেছে আকাশ ছোঁয়া স্নো পিকগুলোর সঙ্গে। 20 বছর আগে যখন ইন্ডিয়ান আর্মির লোকেরা তুয়াটলিতে সেই সেন্সরটা বসাতে এসেছিলেন তখন তাদের হাতেই খারলুমের এই ক্যাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছিল। একটা অত বড় মেশিনকে এরকম ঝোড়ো হাওয়া আর নুড়ি পাথরের দেশে তো আর এমনি এমনি দাঁড় করিয়ে রেখে যাওয়া যায় না। তার জন্য বেশ শক্তপোক্ত গাঁথনির স্ট্রাকচার লাগে। সেই স্ট্রাকচার বানানোর মাল মশলা একটানা তুয়াতলি অবধি বয়ে না নিয়ে গিয়ে এই খারলুমে স্টোর করে রাখা হতো। এখান থেকেই প্রয়োজন মতন অল্প অল্প ইট সিমেন্ট ওপরে নিয়ে গিয়ে জওয়ানরা তুয়াটলি স্ট্রাকচারটি বানিয়েছিলেন। বলা বাহুল্য, এসব তথ্য নীলও জেনেছিলেন বদ্রীনাথজির কাছ থেকেই। ওরা যখন খারলুমে পৌঁছলেন তখন হিম ঠান্ডা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। সারা শরীরের যেখানেই একটু অংশ খোলা ছিল সেটুকুই যেন অসাড় হয়ে যাচ্ছিল। বদ্রীনাথ সিংকে দেখে অবশ্য মনে হচ্ছিল না যে উনি দেরাদুনের সঙ্গে খারলুমের কোনো তফাত খুঁজে পাচ্ছেন। পিঠ থেকে রাকস্যাকটা নামাতে যেটুকু সময় নিয়েছেন তারপরেই ঠিক একটা শিকারী কুকুরের মতো বরফের সঙ্গে প্রায় নাক ঠেকিয়ে পুরো ক্যাম্পিং গ্রাউন্ডটার এধার থেকে ওধার ঘুরে বেড়াতে শুরু করেছেন তিনি। আকাশের আলো দ্রুত নিভে আসছিল, তার সঙ্গে বেড়ে চলেছিল হাওয়ার দাপট। সকালের সেই নীল রং মুছে গিয়ে একটা ঘোলাটে আলো ছড়িয়ে পড়েছিল সারা আকাশে, যা কিনা তুষারপাতের পূর্বাভাস। ওই অবশিষ্ট আলোটুকু থাকতে থাকতেই খারলুম ক্যাম্পিং গ্রাউন্ড আর তার চারপাশটা তল্লাশি করে বদ্রীনাথ দেখে নিচ্ছিলেন যে ঘুমের মধ্যে তারা নিরাপদ থাকবেন কিনা। আর তাঁর এই তল্লাশির কাজ চলতে চলতে নীল চ্যাটার্জিও পিঠ থেকে টেন্টের ব্যাগটা নামিয়ে হাওয়ার ঝাপটাটা একটু কম লাগছে এমন একটা জায়গা খুঁজতে বেরোলেন টেন্ট খাটানোর জন্য। দেখলেন তাঁরা যেদিক দিয়ে এই ক্যাম্পিং গ্রাউন্ডে এসে পৌঁছেছিলেন ঠিক তার উল্টো দিকে জমিটার একেবারে কিনারা ঘেঁষে দুটো বিরাট বোল্ডার মুখোমুখি দাঁড়িয়েছিল। এই বোল্ডার দুটোর মাঝখানে একটু ফাঁকা জায়গাতেই টেন্ট খাটাবেন ভেবে তাড়াতাড়ি এগোলেন সেদিকে। দুটো পাথরের মাঝখানের ফাঁকটায় ঢুকে পড়েই দেখলেন একটা লাশ পড়ে আছে ওখানে। বোল্ডারের আড়াল থেকে বাইরে বেরিয়ে এসে বদ্রীনাথকে ডাকলেন নীল, কিন্তু তাঁর গলা দিয়ে আওয়াজ বেরোল না। উদ্ভ্রান্তের মতো নীলকে তাঁর দিকে এগিয়ে আসতে দেখে উনি আর কালক্ষেপ না করে নীলের দিকে দৌড় লাগালেন। বদ্রীনাথজির হাতের সোলার টর্চের আলোয় দুজনে মিলে খুঁটিয়ে দেখেই চিনতে পেরে গিয়েছিলেন লোকটাকে। এ সেই লোকটা যে পরশু সকালে রণজিতের কোয়ার্টারে তাঁদের জন্য শুকনো ফলের বাস্কেট নিয়ে গিয়েছিল।
আরে, এ তো দীপনের সেই ঘানশ্যামা।
বদ্রীনাথজি বডিটাকে উপুড় করে দিতেই তাঁরা বুঝলেন লোকটার ঘাড়ের কাছে একটা ছুরি আমূল গাঁথা ছিল। নীল বললেন,
পেছন দিক থেকে এইভাবে কেউ মারলে তার তো উপুর হয়ে পড়ার কথা বদ্রীনাথজি।
হ্যাঁ,
কিন্তু এ চিত হয়ে আছে, মানে লোকটাকে একটু দূরে কোথাও খুন করে তারপরে এই আড়ালে টেনে এনে লুকিয়ে রাখা হয়েছে। এই যে লোকটা খুন হয়েছে এ কিন্তু বেশ লম্বা, আমার বেশ মনে আছে, পরশু সকালে একে দেখেছিলাম। আমি নিশ্চিত ওর হাইট 5 ফিট 8-9 ইঞ্চি হবে, তবু ছুরিটা ঢুকেছে ওর কাঁধের একটু নিচে, সরাসরি ওপর থেকে নিচের দিকে গেঁথে দেওয়া হয়েছে ফলাটা। এত লম্বা একজন মানুষের কাঁধের উপর থেকে অত জোরে হাত নামিয়ে এনে যে স্ট্যাপ করতে পারে, তার নিজের হাইট 6.5 ফিটের কম কিছুতেই নয়।
এর মানে দীপন শুক্লা দিল্লি যায়নি, ও আমাদের থেকে ঠিক একদিন আগে তুয়াটলির পথে রওনা হয়েছে এবং রাস্তার মধ্যে নিজের সাক্রেতকে খুন করেছে।
বডিটা একটা প্লাস্টিকের শীটে মুড়ে খোলা জায়গার একদিকে বরফ চাপা দিয়ে রাখি, কি বলুন?
হ্যাঁ,
সারা রাত ধরে শরীরটার উপরে আরো বরফ জমুক, তারপর যদি আমরা নিজেরা বেঁচে ফিরতে পারি, যদি কোনোদিন এই খুনের কথা পুলিশকে জানানোর সুযোগ পাই, তাহলে এই শরীরটার উপর তখনও পোস্টমর্টেম করা যাবে। এই সাবজিরো টেম্পারেচারে এই শরীরে শিগগিরই কোনো পচন ধরবে না, সেটুকু নিশ্চিত।
একদম ঠিক বলেছেন।
খারলুমের সেই রাতে টেন্ট খাটিয়ে শুয়েও তারা কেউই ঘুমোতে পারেনি। দিনের আলোয় সোনায় গড়া সব পাহাড় চূড়া, ঋষিগঙ্গার দুধ সাদা স্রোত, হলুদ শৈবালে ঢাকা ছোট বড় পাথরগুলো যে উপত্যকাকে স্বর্গ বানিয়ে রাখে, সেই রাতে তাকেই মনে হচ্ছিল মৃত্যু উপত্যকা। সারা রাত কান খাড়া করে তারা শোনবার চেষ্টা করেছিলেন ব্লিজারের তীব্র শীষের আড়ালে কোনো মানুষের পায়ের শব্দ শোনা যাচ্ছে কিনা। টেন্টের দুই দেয়ালে দুজন সারাক্ষণ মুখ ঠেকিয়ে বসেছিলেন সে রাতে, দেখবার চেষ্টা করছিলেন ঘোলাটে চাঁদের আলোর মধ্যে দিয়ে কোনো কালো ছায়া পাটি পেটিতে এগিয়ে আসছে কিনা তাঁদের তাঁবুর দিকে। পাহাড়ের গা দিয়ে একটা নুড়ি পাথর গড়িয়ে পড়বার শব্দ হলেও তারা হাতে তুলে নিচ্ছিলেন ছুরি আর রিভলভার। অবশেষে ভোর হলে টেন্টের বাইরে এসে বদ্রীনাথ বললেন,
তার মানে কাল আমরা এখানে পৌঁছানোর আগেই দীপন তুয়াটুলির দিকে রওনা হয়ে গেছে। আমাদের আটকানোর ব্যাপারটা ও পরে দেখবে। তুয়াটুলিতে ওর নিশ্চয়ই আরো বেশি জরুরি কাজ পড়ে রয়েছে। চ্যাটার্জি সাহেব, তুয়াটুলিতেই ওর সঙ্গে মোলাকাত হবে, আপনি দেখে নেবেন।
একটা ব্যাপার বুঝতে পারছি না বদ্রীনাথজি, দীপন যদি নিজেই আবার এখানে ফিরে আসতে পারে তাহলে শুধু মধু আমাকে তুয়াটুলির আশ্চর্য জন্তুর কথা বলতে গেল কেন?
ওর তো ইচ্ছে ছিল অন্যরকম, ও সত্যিকারেই আপনাকে সঙ্গে নিয়েই এখানে আসতে চেয়েছিল। ওই পায়ের ছাপের ব্যাপারটা ছাড়াও এমন কিছু জিনিস নিশ্চয়ই তুয়াটুলিতে রয়েছে যার জন্য একজন নীল চ্যাটার্জির প্রয়োজন হয়। কিন্তু আপনারা যখন গাত্রি হিলসের ল্যাবরেটরি আবিষ্কার করে ফেললেন আর কপাল গুনে আমিও আপনাদের দলে ভিড়ে গেলাম, তখনই ও বুঝতে পারল এবার আর একসঙ্গে নয়, ওকে আসতে হবে আপনার আগে। ও বুঝে গেছে নীল চ্যাটার্জির হেল্প তো পাবেই না, বরং তার হাত থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে আয়েঙ্গারদের আবিষ্কার।
জানি না তুয়াটুলির রহস্যময় পায়ের ছাপ কোন প্রাণীর, তবে এখন মনে হচ্ছে ওই পায়ের ছাপের সঙ্গে বৃষ্টিদত্ত আয়েঙ্গার আর কার্তিকেয়ান আয়েঙ্গারের রিসার্চের একটা সম্পর্ক রয়েছে, আর ওই সম্পর্কটা বার করার জন্যেই আমাকে দীপনের প্রয়োজন হয়েছিল।
ইয়ে দেখিয়ে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এখন মোরেন রিজিয়নে পৌঁছে গিয়েছি, এখান থেকে আর কোনো সবুজের চিহ্ন পাবেন না। এই যে এই গ্লেসিয়ারের বিশাল জলহীন খাদ ধরে আমরা উঠে চলেছি তুয়াটুলির দিকে। আর একবার আপকো মালুম হ্যায়, এই পাথর আর নুড়ি সরিয়ে যদি অনেকটা নিচে নামা যায় তাহলে দেখতে পাবেন কয়েক লক্ষ বছরের পুরনো বরফ, ফসিল আইস, ফলগু যেমন বালির নিচ দিয়ে বয়ে যাওয়া নদী, জানকি তেমনি পাথরের নিচে ঘুমিয়ে থাকা গ্লেসিয়ার। হ্যাঁ,
দুপুরে রোদ সাদা পাথর আর বালি থেকে ঠিকরে বেরিয়ে এসে ওদের চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। চোখে সানগ্লাস না থাকলে এই তীব্র আলো মানুষকে অন্ধ করে দিতে পারে। এত উঁচুতে বাতাসে অক্সিজেনের পরিমাণ খুবই কম, তাই অল্প কিছুটা চড়াই ভাঙার পরেই দম শেষ হয়ে যাচ্ছিল। কিছুটা জিরিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তারপর আবার চলতে শুরু করলেন ওরা। বদ্রীনাথজির বয়স যেহেতু অনেক বেশি তাই তিনি একটু তাড়াতাড়ি হাঁপিয়ে পড়ছিলেন, অবশ্য তাঁর মুখের হাসিটা কখনোই মিলিয়ে যাচ্ছিল না। কেবলই আশ্বাস দিচ্ছিলেন নীলকে এবং নিজেকেও,
হামলোক পৌঁছ গে, লগভগ পৌঁছ গে, আর দুটো চড়াই তিনটি উতরাই, তারপরেই পৌঁছে যাব আমাদের গ্রামে।
এত কষ্টের মধ্যেও ভালো দিকটা হল এই নুড়ি পাথরের প্রান্তরে একটা গিরগিটিরও লুকিয়ে থাকার মতো জায়গা ছিল না, কাজেই দীপনের হঠাৎ এসে তাদের অ্যাটাক করার সম্ভাবনা ছিল না। অবশ্য বদ্রীনাথজির মতে,
এক চিজ আপকো মালুম হ্যায়, আবি দীপন মোটেই আমাদের কোনো ক্ষতি করবে না, ও কোথাও লুকিয়ে থেকে নজর রাখবে আমাদের ওপর। আগের বার তুয়াটুলিতে গিয়ে দীপন যখন করণ সিং আর আয়েঙ্গার দম্পতিকে খুঁজে বার করতে পারেনি, তখন এবার ও চাইবে সেই কাজটা আমরাই করি, আর আমরা ওদের খুঁজে পাওয়ার পরেই দেখবেন দীপন সমূর্তি ধারণ করবে, তার আগে নয়।
বদ্রীনাথজির কথাটা উড়িয়ে দেওয়ার মতন নয়। এইসব ভাবতে ভাবতেই সামনে ঝুঁকে মাথা নিচু করে চড়াই ভাঙছিলেন নীল। হঠাৎ পেছন থেকে বদ্রীনাথজির গলা,
চ্যাটার্জি সাহেব, মুখ তুলুন, উধার দেখিয়ে।
বদ্রীনাথজির ডাকে মুখ তুলে সামনে তাকাতেই এক আশ্চর্য সুন্দর দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল নীল চ্যাটার্জির। দেখলেন অজস্র টিলার ঢেউ ভাঙতে ভাঙতে তাঁরা কখন যেন পৌঁছে গেছেন এই পথের শেষ চড়াইয়ের মাথায়। এখন তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে বরফে ঢাকা ঋষি শৃঙ্গ রেঞ্জ। এতই কাছে সেই স্নো পিক, মনে হচ্ছে হাত বাড়ালেই ছুঁতে পারবেন। টিলা আর ঋষি শৃঙ্গের মাঝখানে সরু একফালি সমতল ভূমির মাঝখান দিয়ে বয়ে গেছে একটা পাহাড়ি ঝোরা। এখন অবশ্য সেই ঝোরার বুকে শুধুই বরফ, কিন্তু গ্রীষ্মকালে ওই ঝোরায় জল থাকে। ঝোরার ডান দিকে ধাপ কাটা জমির ওপর সাজানো রয়েছে ছোট ছোট অনেকগুলো কুঁড়ে ঘর। বদ্রীনাথজি স্বপ্নমাখা গলায় বললেন,
আমাদের গ্রাম তুয়াটুলি। ওই দেখুন চ্যাটার্জি সাহেব, গ্রামের মাঝখানে পাথরের মন্দিরটা দেখতে পাচ্ছেন? ওই হল তুয়া মাতার মন্দির। আর ওই যে রাস্তার ডান দিকে ওই যে শেষ যে বাড়িটা দেখছেন, ওটাই ছিল আমাদের বাড়ি।
মিস্টার চ্যাটার্জির উত্তরের অপেক্ষা না করেই তাঁকে অনেকটা পেছনে ফেলে রেখেই বদ্রীনাথজি দ্রুত গতিতে উৎরাই বেয়ে নেমে চললেন তুয়াটলির দিকে। পুরো রাস্তায় এই একবারই উনি পাহাড়ে চলার নিয়ম ভাঙলেন। ভুলে গেলেন যে ঢালু রাস্তায় কখনো জোরে পা চালাতে নেই। গ্রামটার কাছাকাছি এসে কিন্তু মন খারাপ হয়ে গেল। বৃষ্টি এই অঞ্চলে হয় না, শুকনো ওয়েদার। শুধুমাত্র এই কারণেই কাঠ আর পাথরের তৈরি বাড়িগুলো এখনো মাটির ওপর দাঁড়িয়ে রয়েছে। তবে প্রতিটি বাড়ির দেওয়ালেই বড় বড় ফাটল, ছাদ ভেঙে পড়েছে মেঝের উপর। পুরো তুয়াটুলি গ্রামটাই গত 20 বছরে একটা ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। বদ্রীনাথজির মুখটাও থমথমে হয়ে গেছে। কারই বা ভালো লাগে নিজের গ্রামকে এমন চেহারায় দেখতে?
একবার তুয়া দেবীর মন্দিরে ঘুরে আসি বলুন।
যাবেন?
হ্যাঁ।
যান না?
হ্যাঁ। না থাক, নষ্ট করার মতো সময় নেই। চলুন চ্যাটার্জি সাহেব, খোঁজাখুঁজি শুরু করি।
হ্যাঁ, আমাদের প্রথম কাজ হারানো তিনজন মানুষকে খুঁজে বার করা। মন বলছে বদ্রীনাথজি সেই কাজটা করতে পারলে বাকি কাজটাও সহজ হয়ে যাবে। প্রায় 2 মাস ধরে যারা তুয়াটলিতে রয়েছেন তাদের সঙ্গে কি আর হংসপদিকার মোলাকাত হয়নি? হয়েছে, হয়েছে, নিশ্চয়ই হয়েছে। অবশ্য সেই জন্তু যদি তাদের আসার সময় পর্যন্ত এখানে থেকে থাকে তবেই সেটা সম্ভব। আর যদি তার আগেই ঘরের ছেলে ঘরে ফিরে যায় তাহলে তাকে নিয়ে আর ভাববারও কিছু নেই।
হ্যাঁ, আপাতত সবচেয়ে বড় ভাবনা দীপনকে নিয়ে। সে যে কোথায় ঘাপটি মেরে বসে রয়েছে সেটাই তো বুঝতে পারছি না।
তুয়াটলি গ্রামের এই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা বাড়িগুলোই কিন্তু এখনো ঠান্ডা হাওয়া আর বরফের হাত থেকে বাঁচবার জন্য যথেষ্ট। ওই বাড়িগুলোর কোনোটার মধ্যে নিশ্চয়ই দীপন লুকিয়ে আছে, কিন্তু কোনটায় সেটা বুঝব কেমন করে কে জানে।
আয়েঙ্গার দম্পতি আর করণকে নিয়েও ওই একই সমস্যা মিস্টার চ্যাটার্জি। ওরা যে এখন আর টেন্টের মধ্যে থাকেন না সেটা তো বোঝাই যাচ্ছে। থাকলে আগের বাড়ি এখানে এসে দীপন ওনাদের খুঁজে পেত।
কেন জানি না মনে হচ্ছে ওনারাও এখানেই কোথাও লুকিয়ে আছেন। চলুন খুঁজে দেখি ওদের।
নীল আর বদ্রীনাথ গ্রামের রাস্তায় তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলেন এমন একটা কোনো চিহ্ন যার থেকে বোঝা যায় মানুষগুলো কোথায় রয়েছে। কাছে পিঠে কয়েকটা বাড়ির জানলার ফোকর দিয়ে টর্চের আলো ফেলেও দেখলেন, কিন্তু গ্রামের শিকিভাগ রাস্তাও ঘুরে দেখার আগেই অন্ধকার নেমে এল, আর বাইরে থাকা যায় না। বদ্রীনাথজির পুরনো বাড়ির মধ্যে ঢুকে একটা ঘর একটু সাফসুতরো করে নিয়ে স্লিপিং ব্যাগ বিছিয়ে বসলেন ওরা। সঙ্গের ছোট স্টোভে কিছু ক্যান্ড ফুড গরম করার জন্য নীল স্টোভ চালালেন, আর বদ্রীনাথজি পেছনের ঝোড়া থেকে এক বালতি জল আনতে উঠে গেলেন। কিন্তু দরজা পেরোনোর আগেই কি যেন একটা দেখে ওনার মুখ দিয়ে একটা অস্ফুটে শব্দ বেরিয়ে এল। নীল ঘরের ভেতর থেকেই দেখলেন খোলা দরজার অন্ধকার ফ্রেমে মুখোমুখি দাঁড়িয়ে দুটো সিলুয়েট, একটা বদ্রীনাথজির আর একটা ছায়া অনেক লম্বা। তার পরনে জিন্স, জ্যাকেট, হাই বুট, স্নো ক্যাপের পেছনে ঘাড় অব্দি চুল। নীলের হাতটা নিজে থেকেই কখন যেন পাশে নামিয়ে রাখা রিভলভারটা তুলে নিয়েছিল, আর তারপর এক ঝটকায় সাইটের মধ্যে নিয়ে এসেছিল ওই দ্বিতীয় ছায়ার মাথাটিকে। কিন্তু ঠিক তখনই বদ্রীনাথ বাঁ হাত তুলে চাপা গলায় বারণ করলেন,
নো, নেই, নেই, নো।
বদ্রীনাথ চোখের কোণ দিয়ে নীল গুলি চালাতে যাচ্ছেন দেখেই ঠিক সময় আটকেছিলেন, কারণ ওর সামনে সেই রাতে দীপন নয়, ওর ছেলে করণজিৎ এসে দাঁড়িয়েছিল। করণজিৎ ঘরে ঢোকেনি, দরজার আড়াল ছেড়ে বেরোয়নি, ঠিক দু মিনিট বাদে চলে গিয়েছিল, তাও একটা স্নো লেপার্ডের মতো নিঃশব্দে। গাছের ছায়া থেকে পাঁচিলের ছায়া, সেখান থেকে পাথরের ছায়ায় নিজের শরীর মিশিয়ে পালিয়েছিল করণজিৎ, বদ্রীনাথের ছেলে, যে গত দুমাস ধরে নিখোঁজ ছিল। করণ চলে যাওয়ার পর বদ্রীনাথ যখন ঘরে ঢুকলেন, তখন কোনো এক গভীর চিন্তায় তাঁর ভুরু দুটো কুঁচকেছিল। নীল জিজ্ঞেস করলেন,
করণ কি বলে গেল বদ্রীনাথজি?
পাঠাতে পাঠাতে, তার আগে দুটো জানলার পাশে ওই সোলার ল্যাম্পগুলো জ্বালিয়ে দিন তো।
কেন বলুন তো, মানে আমরা তো বসে আছি এই ঘরে, বাইরের জানলায় আলো জ্বালিয়ে কি হবে?
করণ বলে গেল দীপন কনস্ট্যান্ট আমাদের উপর নজর রাখছে, আপনাকে ওর দরকার। কিন্তু আমাকে তো ওর দরকার নেই, উল্টে আমি অনেক কিছুই জানি যেটা ওর পক্ষে ভালো নয়, তাই আমাকে ও এখনই সরিয়ে দিতে চায়।
করণ ঠিকই বলেছে, কিন্তু আলো দুটো
দীপনের জন্য, যতক্ষণ ও দুটো আলো জ্বলবে দীপন নিশ্চিন্ত থাকবে যে আমরা এই বাড়িতেই আছি। জেলে দিয়েছেন?
হ্যাঁ, এই তো।
হ্যাঁ হ্যাঁ, চলুন এবার বেরোনো যাক, স্টোভটা নিভিয়ে দিন, মালপত্র যা বেরিয়েছিল আবার ঢুকিয়ে ফেলুন রাকসাকে, আলো দুটো এখানেই থাক। না 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 না, সামনে দিয়ে নয়, সামনে দিয়ে নয়, পেছনের দরজা দিয়ে বেরিয়ে নদীর বেদে নেমে যেতে হবে, ওখানে কারণ অপেক্ষা করছে। আসুন আসুন আসুন।
ও আচ্ছা,
জলদি আসুন।
দুজনে রিভার বেডে নামলেন, ঘর থেকে খোলা জায়গায় বেরোতেই ঠান্ডায় কাঁপুনি ধরে গেল। এত কাঁপছিলেন যে রিভলভারটা তখনও নীলের মুঠোয় ধরা থাকলেও ছ ফুট দূর থেকে একটা রোড রোলারের গায়ে গুলি লাগাতেও বোধ হয় পারতেন। তবে রিভার বেডে আড়ালের অভাব ছিল না, এক বোল্ডার থেকে আর এক বোল্ডারের আড়ালে ঘুড়ি মেরে এগিয়ে যাচ্ছিল করণজিৎ, ওকে ফলো করছিলেন ওরা দুজন। প্রায় ৪৫ মিনিট এইভাবে চলার পর হঠাৎই করণ এমন একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল যেখানে নদীর পাড়টা পুরোটাই পাথরের চাঁইয়ে ভর্তি। তারই মধ্যে একটা ছোট ফাটলের দিকে ইশারা করে করণ এগিয়ে যেতেই তাকে অনুসরণ করে নীল আর বদ্রীনাথও এগোলেন। এবার কিছু বোঝার আগেই একটা পাথরের ঢালু চাতালের ওপর দিয়ে পিছলে তারা নেমে গেলেন প্রায় ছ ফুট নিচে, তারপরেই পায়ের নিচে সমতল জমি। আসলে সেটা ছিল একটা প্রাকৃতিক সুড়ঙ্গ। সুড়ঙ্গটা বাইরের তুলনায় শুধু যে অনেক গরম তাই নয়, আলোকিত। আলোটা আসছিল একটা মোমবাতির শিখা থেকে, আর সেই মোমবাতিটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল ক্লাস টুয়েলভে পড়া ফার্স্ট গার্লের মতো দেখতে রোগা ছোটখাটো চেহারার একটি মেয়ে। সিরিয়াস চোখ আর ছোট ছোট চুলের মেয়েটি যে আসলে বৃষ্টি দত্ত সেটা আর ওদের বলে দিতে হল না। বৃষ্টি হঠাৎ হাতের মোমদানিটা করণের হাতে ধরিয়ে দিয়ে প্রায় দৌড়ে নীল আর বদ্রীনাথের কাছে এগিয়ে গিয়ে দু হাতে তাদের দুটো হাত চেপে ধরে বিনা আলাপে বিনা ভূমিকায় অবিকল একটা হারিয়ে যাওয়া বাচ্চা মেয়ের মতো আকুল গলায় বললেন,
আমার ভয় করছে, ভীষণ ভয় করছে। দীপন এখানে এসেছে শুনেছি, ওর হাত থেকে আমার হাজবেন্ডকে বাঁচাতে পারবো তো?
নিশ্চয়ই পারবে, তুমি আর এত টেনশন করো না। চলো আমরা কোথাও গিয়ে বসি, তারপর শুনি কি হয়েছে। চলো আন্দার, চলো আন্দার, চলো।
আসুন আমরা ভেতরে যাই।
বাবা, এটা তো বেশ একটা চওড়া ঘর।
গত এক মাস ধরে ম্যাডামকে নিয়ে এখানেই আছি। মাঝে মাঝে এক বেলার জন্য নিচে যাই, রুইং এর কোন গৃহস্থ বাড়ির মড়াইয়ে জমিয়ে রাখা ভুট্টা আর ঝোড়া থেকে মাছ নিয়ে আসি, বুনো তিথিরও পেয়ে যাই মাঝে মধ্যে, সেসব খেয়েই বেঁচে আছি। আর সেই 20 বছর আগে শিলাজিতের খোঁজে বেরিয়ে আবিষ্কার করে ফেলেছিলাম এই গুহা। যখন দীপন আমাদের খোঁজে এলো, আমরা দূর থেকেই ওকে দেখে বুঝেছিলাম আমাদের পালাতে হবে, না হলে স্যারকে আমরা বাঁচাতে পারব না। আর তখনই এই গুহায় এসে উঠলাম।
আপনারা এইখানে বসুন।
হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি।
এইভাবে পাথরের মেঝেতে পেতে রাখা প্লাস্টিকের শীটের উপরেই আমরা থাকি। হ্যাঁ সত্যি, কারণ যদি না থাকতো আমি সেদিনই মারা পড়তাম, আর আমি মরে গেলে কার্তিকেয়ানও বাঁচত না। ও বেচারা এখন শুধু আমাদের উপর নির্ভর করেই বেঁচে আছে।
মিস্টার আয়ঙ্গার, উনি কোথায়? মানে ওনাকে তো দেখছি না।
সে কি আপনারা জানেন না? কারণ আপনাদের কিছু বলেনি?
না ম্যাডাম, সময় পেলাম কোথায়? এতক্ষণ তো পালাতেই ব্যস্ত ছিলাম, তাছাড়া আমি কি আর অত গুছিয়ে সব বলতে পারি। আপনি এনাদেরকে সব বলুন ম্যাডাম।
কলেজে দীপন আমাদের দুজনেরই খুব ভালো বন্ধু ছিল, তাই ইন্ডিয়ায় ফিরে এসে যখন আমাদের রিসার্চটা শেষ করার জন্য একটা নির্জন জায়গা খুঁজছি, তখন ওর কথাই আমাদের প্রথম মনে পড়ে। তখনও তো জানি না ও এতটা নিচে নেমে গেছে। দীপন আমাদের ল্যাবরেটরি বানানোর জন্য ওর গাথরির আউটহাউসটাও ছেড়ে দিল। শুধু তাই নয়, ওর বিরাট সোর্স কাজে লাগিয়ে আমাদের রিসার্চের জন্য যখন যা দরকার বিদেশি মেশিন থেকে শুরু করে জীবন্ত স্পেসিমেন সমস্ত কিছু ও জোগাড় করে দিত। আর আমরাও কৃতজ্ঞতায় গলে গেলাম, আমাদের প্রজেক্টের অনেক কথাই ওর কাছে বলে ফেললাম।
কি করতে চাইছিলেন আপনারা?
আমরা চাইছিলাম শূন্যের নিচের তাপমাত্রায় মানুষকে ঘুম পাড়িয়ে রাখতে, যত দিন ইচ্ছে ততদিন। তখন শরীরে প্রাণের কোনো লক্ষণ থাকবে না, শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা বোঝা যাবে না, খাওয়ার প্রয়োজন থাকবে না, এমনকি নড়াচড়া তো থাকবেই না, কিন্তু প্রাণ থাকবে। আবার ইচ্ছে মতন কোনো একটা সময়, সে 2 বছর পরে হতে পারে বা 10 বছর পরে হতে পারে, সেই শীত ঘুম থেকে তাকে জাগিয়ে তোলা যাবে। এই সময়ের মধ্যে তার শরীরের বয়স 1 দিনও বাড়বে না। কিন্তু এই কাজটা বেশ কঠিন ছিল, চরম ঠান্ডায় না রাখলে শরীরকে ওভাবে ঘুম পাড়ানো যায় না, আবার সেই ঠান্ডাতেই কোষের ভেতরে আর বাইরে বরফ জমে যায়, আরো অনেকগুলো সমস্যাও হয়। সেই জন্যই উন্নত স্তরের কোনো প্রাণীকে এইভাবে ক্রায়ো প্রিজার্ভ করা যায়নি, কিন্তু আমরা পেরেছিলাম। আমরা দেখেছিলাম সাব আর্কটিক রিজিয়নের এক জাতের গেছো ব্যাং শূন্যের 4-5 ডিগ্রি নিচেও 6-7 মাস দিব্যি ঘুমিয়ে কাটায়। তখন তাদের শরীরের বাইরেটা তো বটেই, ভেতরের অনেক জায়গাতেও বরফ জমে যায়, তবু আবহাওয়া উষ্ণ হয়ে উঠলেই তারা আবার গা ঝাড়া দিয়ে মাটির গর্ত থেকে বেরিয়ে আসে। এইটা তারা করতে পারে কারণ ওই সময়ে ব্যাংগুলোর শরীরে নিজের থেকেই কিছু রাসায়নিক তৈরি হয়, যা বরফ জমার হাত থেকে ওদের শরীরের কোষকে বাঁচিয়ে রাখে। আমি আর কার্তিকেয়ান মিলে ওই জাতের ক্যানাডিয়ান উড ফ্রগের শরীরের কিছু নির্দিষ্ট জিন ট্রান্সপ্লান্ট করলাম একটা গিনিপিগের শরীরে। আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হল। সাব জিরো টেম্পারেচারে গিনিপিকটাকে বাঁচিয়ে রাখতে পারলাম আমরা।
তারপর বাঁদর, তারপর কুকুর, তারপর হনুমান, ক্রমশ আরো বড় আকারের প্রাণীকে আপনারা ক্রায়ো প্রিজার্ভ করতে সক্ষম হলেন, তাই তো?
আপনি কি করে?
ক্ষমা করবেন, কয়েকদিন আগেই লুকিয়ে আপনাদের ল্যাবরেটরিতে ঢুকেছিলাম, তখনই দেখে এসেছিলাম আপনাদের ওই চারটে স্পেসিমেনকে। ওরা ভালো আছে, ঘুমোচ্ছে, কিন্তু পাঁচ নম্বর স্পেসিমেনের বক্সের মধ্যে কে ছিল ওটা আমরা খালি দেখেছিলাম।
কার্তিকেয়, আমার রিসার্চ পার্টনার।
কি?
কার্তিকেয়ান আমার এককালের সহপাঠী, এখন স্বামী। কিন্তু
চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি বলে যাও, তুমি বলে যাও।
আমাদের পরীক্ষাটা যে কতটা বিপজ্জনক ছিল সে তো আমরা জানতাম। আপনারা যে চারটে স্পেসিমেনকে ঘুমোতে দেখে এসেছেন, ওদের আগে আরো কতগুলো গিনিপিগ, কুকুর কিংবা বাঁদর আমাদের হাতে শহীদ হয়েছে জানেন? তারপর ওই চারটে লাকি চ্যাপ বেঁচে গেছে। পরীক্ষা নামে ওইভাবে কোনো মানুষকে মেরে ফেলার অধিকার তো আমাদের নেই, তাই কার্তিকেয়ান বলল ও নিজের উপরেই এই এক্সপেরিমেন্ট করবে। অনেক কান্নাকাটি করেও শেষ অবধি ওর কথা মেনে নিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম তাছাড়া আর উপায় নেই। আমাদের দুজনের মধ্যে আমি জেনেটিক ইঞ্জিনিয়ার, কাজেই ওর শরীরের ভেতরের চেঞ্জগুলোকে রেগুলেট করার জন্য আমাকে জেগে থাকতেই হবে। গিনিপিগ হতে গেলে কার্তিকেয়ানকেই হতে হবে। কার্তিকেয়ানের শরীরে উড ফ্রগের জিন ট্রান্সপ্লান্ট করলাম, ওর নিজের হাতে অ্যারেঞ্জ করা ফ্রিজারে ওকে শুইয়ে দিলাম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সাকসেস পেলাম না। শরীরের ভেতরে বড় ফাটকানোর রাসায়নিকগুলো তৈরি হচ্ছিল ঠিকই, কিন্তু কোষ সেগুলোকে মেনে নিচ্ছিল না, নানান রকম মারাত্মক জটিলতার সৃষ্টি হচ্ছিল।
তারপর
কি আশ্চর্য কোইনসিডেন্স জানেন দাদা, ঠিক সেই সময়ই আমাদের হাতে এলো গ্রিনফিল্ড ম্যাগাজিনে আপনার ওই ফটো ফিচারটা। ওখান থেকেই জানলাম শুধু ক্যানাডার মতন দেশেই নয়, আমাদের এই কুমায়ুন রিজিয়নেও অমন উড ফ্রগ রয়েছে যারা সাব জিরো টেম্পারেচারে বছরের অর্ধেক সময় শীত ঘুমে কাটিয়ে দেয়। তখন মাথার মধ্যে বিদ্যুতের মতন একটা চিন্তা খেলে গেল, ভাবলাম আমরা তো আসলে নেচারকেই নকল করার চেষ্টা করছি। ছোটখাটো প্রাণীদের নেচার যে ক্ষমতা দিয়েছে, কৃত্রিমভাবে মানুষকে সেই ক্ষমতা দেওয়ার চেষ্টা করছি, তাহলে আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে নেচারকেও কেন জুড়ে নিচ্ছি না, বিশেষত যখন কুমায়ুনের এত কাছে আছি তখন? লিকুইড নাইট্রোজেন দিয়ে ঠান্ডা করা চেম্বারের মধ্যে না রেখে সত্যিকারের সাব জিরো ওয়েদারে কার্তিকেয়ানকে ক্রায়ো প্রিজার্ভ করার কথা আপনার ওই ফিচারটা দেখেই আমাদের মাথায় এসেছিল। দীপনকে বললাম আমার এই প্ল্যানের কথা। এই সমস্ত কথা খুব মন দিয়ে শুনল দীপন। এখন বুঝতে পারি ওর মুখে কেন সেদিন অমন একটা শয়তানি হাসি খেলে গিয়েছিল। ও খুব আন্তরিকভাবে বলল আমাদের সমস্ত রকম হেল্প ও করবে, আমাদের সব ইকুইপমেন্টস দিয়ে পৌঁছে দেবে তুয়াটলি বলে একটা নির্জন জায়গায়, সঙ্গে একজন গাইডও দিয়ে দেবে, কাক পক্ষীতেও জানতে পারবে না।
সেদিনও শয়তানের মতন হেসেছিল কেন সেটা এখন বুঝতে পারছেন?
পারি। আমাদের এখানে পৌঁছে দিয়ে ফিরে যাওয়ার আগে দীপন বলে গেল,
তোমাদের আবিষ্কারের সমস্ত কাগজ তুলে দিতে হবে পাহাড়ের ওপাশের ওই দেশটার হাতে, বিনিময়ে তোমাদের প্রচুর টাকা দেব।
কি? আর যদি না দি? যদি এরপর সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিককে ডাকি আমাদের গবেষণাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য?
তাহলে তোমাদের তিনজনকেই গুলি করে মেরে এই বরফে পুঁতে ফেলে দিয়ে যাব, সেসব কাজ করার লোক রয়েছে আমার হাতে।
অবশ্যই সমস্ত পেপার তুমি যাদের বলবে তাদেরই দিয়ে দেব, তবে রিসার্চটা কমপ্লিট হতে দাও, আগে এক মাস বরফের নিচে ঘুমিয়ে সহি সালামত ফিরে আসি, তারপরে ওসব কথা।
বেশ, এক মাস বাদে আমি তোমাদের নিতে আসব।
দীপন ফিরে এসেছিল,
কিন্তু তোমাদের দেখতে পাইনি। উল্টে হাঁসের মতো পাওলা দানবকে দেখে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল।
আমাদের পাবে কেমন করে? ওকে আসতে দেখেই তো আমরা এই গুহায় এসে লুকিয়েছিলাম।
আর দানব, তাকে তোমরা কখনো দেখনি?
দানব নয়, কার্তিকেয়ান।
কার্তিকেয়ান, কি বলছো?
ঠিকই বলছি চাচা, সেই যে রেডিয়েশন, 20 বছর ধরে যার ভয় এই উপত্যকার ধারে কাছে মানুষের যাতায়াত ছিল না, যে রেডিয়েশনের জন্য আপনাদের এই গ্রাম শ্মশান হয়ে গিয়েছিল, সেই রেডিয়েশনের কয়েকটা ঝলক আমাদের জন্য অপেক্ষা করেছিল তুয়াটলির মাটির তলায়। এমন দুর্ভাগ্য জানেন চাচা, পাথরে ভরা যে জায়গাটায় আমি আর করণ মিলে কার্তিকেয়ানের ঢাকা ঢুকি দেওয়া শরীরটাকে বরফের নিচে রেখে এসেছিলাম, পরে বুঝেছি সেখানেই মাটির নিচে কোথাও চাপা পড়েছিল সেই আর্মির সেন্সর।
তারপর?
তারপর আর কি, জিন মিউটেশন। কার্তিকেয়ানের শরীরের ভেতরে উডফ্রগের জিনগুলো ওই রেডিও অ্যাক্টিভিটির প্রভাবে মিউটেড হয়ে গেল, পাগলামি শুরু করে দিল তারা। আর আমাদের চোখের সামনে একদিন আমার হাজবেন্ড ওর কোল্ড চেম্বার ভেঙে বেরিয়ে এলো পাহাড়ের মতন একটা শরীর নিয়ে। সারা গায়ের চামড়ায় বড় বড় আঁচিল, হাত আর পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া, শুধু ওর চোখ দুটো বদলায়নি, ঠিক আগের মতনই সেই শান্ত ইন্টেলিজেন্ট চোখ দুটো আমার চোখের উপর রেখে ও কিছু বলতে গেল, কিন্তু ওর গলা দিয়ে কথার বদলে বেরিয়ে এলো একটা বিভৎস আওয়াজ। আমাদের গার্গল করার শব্দটাকে যদি 10 গুণ বাড়িয়ে দেন তাহলে যেরকম হয় ঠিক সেরকম।
তারপর
কিছুক্ষণ অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে কার্তিকেয়ান আপ্রাণ চেষ্টা করল দু পায়ে হেঁটে আমার দিকে এগিয়ে আসতে, কিন্তু পারল না। অমন ভারী শরীর আর চ্যাটালো পায়ের পাতা নিয়ে দু পায়ে হাঁটা যায় না। চার হাতে পায়ে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার খাদের মধ্যে নেমে গেল। তারপর থেকে ওটাই ওর থাকার জায়গা। মাঝে মাঝে উঠে আসে, রাতের অন্ধকারে এদিকে ওদিকে ঘোরাফেরা করে, তারপর আবার চলে যায়। এরকম একটা রাতেই ও দীপনের টেন্টের কাছে চলে গিয়েছিল। আমরা ওর সঙ্গে খাবার ভাগ করে খাই, খাদের মধ্যে ওর গোপন আস্তানায়। মনে হয় স্বাভাবিক বুদ্ধিতেই ও বুঝতে পেরেছে যে ওর ওই ব্যাঙের মতন চেহারাটা আমি সহ্য করতে পারি না। আমার কান্না পায়, ভীষণ কান্না পায়, সেই জন্যই ও আমার কাছ থেকে লুকিয়ে থাকে।
বৃষ্টি কান্নায় ভেঙে পড়ে। নীল, বদ্রীনাথ আর করণ পাথরের মতো বসে থাকেন, কেউ কিছু বলতে পারেন না, একটা সান্ত্বনার শব্দও নয়। একটু বাদে বৃষ্টি চোখ মুছে বলল,
তবে এর মধ্যে দুটো জিনিস হয়েছে বুঝলেন। এক, কার্তিকেয়ান আস্তে আস্তে আবার আগের মতন হয়ে যাচ্ছে, ওকে দেখলে এখন মানুষ বলে চেনা যাচ্ছে। আর দুই, ও কোথা থেকে যেন পাথর টাথর সরিয়ে সেই ভাঙা সেন্সরের রেডিও অ্যাক্টিভ পার্টটুকু কুড়িয়ে এনেছে। ওটাকে আমরা শীষের চাদরে মুড়ে রেখে দিয়েছি, একটা বড় ক্যাসেটের মতন জিনিস। ওটাই সম্ভবত মেশিনটার মেমোরি স্টোর, যেখানে 10 মাস ধরে যা রেকর্ড করা হয়েছিল সব স্টোরড আছে। এতদিনে একটা ব্যাং মানুষের হাতে তুয়াটলি সত্যিই বিপদমুক্ত হল।
এক্সেলেন্ট, এক্সেলেন্ট।
চারজনেই চমকে উঠে গুহার দরজার দিকে তাকাতেই দেখলেন দীপন শুক্লা দাঁড়িয়ে রয়েছে, মুখে তৃপ্তির হাসি আর হাতে খুব খতরনাক চেহারার একটা আগ্নেয়াস্ত্র। ওদের দিকে দু পা এগিয়ে এসে দীপন আবার বলল,
ওই ক্যাসেটটা আমার চাই। বৃষ্টি, তোমাদের এক্সপেরিমেন্ট যে ভণ্ডুল হয়ে গেছে সে তো বুঝতেই পারছি, বরফের ওপরে এদের তিনজনের পায়ের ছাপ ফলো করে আসতে আসতে ভাবছিলাম, এত পরিশ্রম কি বৃথা যাবে? খালি হাতেই কি ফিরে যাব নাকি দেরাদুনে? তাহলে কি জন্যে আমার লোকটাকে মারতে গেলাম? বেঁচে থাকলেও তো তেমন গোপন কিছু সাক্ষী থাকত না। এখন দেখছি ভগবান আছেন, ওই ক্যাসেটটার দাম কম হবে না। অত বছর আগে অত কোটি টাকা খরচা করে এমনি এমনি তো বসাইনি। গেট আপ, গেট আপ অল অফ ইউ, এক এক করে বাইরে চলো, একজনের পেছনে একজন। এই কারণ, এই তুই সবার শেষে যাবি। তোর পিঠে মেশিনটা আমি ঠেকিয়ে রাখবো, সামনে একজন লাইন ছেড়ে বেরোবে তো তুই শেষ হয়ে যাবি। চল।
বাইরে তখন জাদুকরের কালো ভেলভেটের জ্যাকেটের মতো মসৃণ হিমালয়ের রাতের আকাশ, জাদুকরের বুকের মেডেলের মতো বড় বড় রূপলি তারা ধকধক করে জ্বলছে আকাশের বুকে। কিন্তু কোনো ম্যাজিকই তখন আর তাদের বাঁচাতে পারবে না। তাদের চারজনের দিকে তখন বন্দুক তাক করে রেখে দীপন বলল,
বৃষ্টি, তুমি জানো ক্যাসেটটা কোথায় আছে, ওটা নিয়ে এসো। আর যদি না আসো, ঠিক 10 মিনিট অন্তর আমি একজনকে গুলি করে মারব। যাও।
বৃষ্টি সঙ্গে সঙ্গেই ক্যাসেটটা আনতে দৌড়ে যাচ্ছিল, কিন্তু ওর যাওয়া হল। হঠাৎই পাশের রিভার বেড থেকে একটা বিশাল কালো শরীর লাফ দিয়ে উঠে এলো ওদের পাশে। কলকল করে একটা বিকট ডাক রাতের নৈঃশব্দকে খান খান করে দিল। একটা রাক্ষসে ব্যাং না মানুষ, বিশাল মোটা, ঘাড় বলে কিছু নেই। থপথপ করে এগিয়ে এসে বৃষ্টির পাশে দাঁড়াল। দীপনের বন্দুকের নলের সামনে তখন ওরা পাঁচজন। দীপন খুব তাড়াতাড়ি হতভম্ব ভাবটা কাটিয়ে উঠল। তারপরেই ওর মুখে ফুটে উঠল একটা পৈশাচিক হাসি।
ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার আয়েঙ্গার, মাই ফ্রেন্ড। সেদিন বড্ড ভয় পাইয়ে দিয়েছিলে, আজ কিন্তু সবটা শোনার পরে হাসি পাচ্ছে। এসো এসো, তোমাকে এই বিশ্রী অবস্থা থেকে মুক্তি দিই।
দীপন এক ঝটকায় রাইফেলের নলটা কার্তিকেয়ানের বুকের দিকে ঘুরিয়ে ধরল। বৃষ্টি চিৎকার করে
উঠে।
কারণ তখন নিজের শরীরটা একটা চিতাবাঘের মতো গুটিয়ে নিয়েছে লাফ মারবে বলে। কিন্তু 10 ফুট দূরত্ব 1 লাফে পেরিয়ে দীপনের কাছে পৌঁছনো ওর পক্ষে সম্ভব ছিল না। ওকে মাঝপথেই গুলি করত দীপন, তবুও ও লাফাবার জন্য প্রস্তুত, কিন্তু তার দরকার পড়ল না। হঠাৎই কার্তিকেয়ানের মুখের ভেতর থেকে একটা চওড়া কালো রিবন বেরিয়ে এসে বিদ্যুৎ গতিতে আছড়ে পড়ল দীপনের মুখের ওপর। বড় মুহূর্তেই রিবনটা আবার কার্তিকেয়ানের মুখের ভেতর ফেরত চলে গেল। দীপনের মুণ্ডহীন শরীরটা তখন থরথর করে কয়েকবার কেঁপে পাথরের উপর ছিটকে পড়ল। কার্তিকেয়ানের এই বদলটার কথা বৃষ্টি ওদের বলেনি, তাই দীপনও জানত না ব্যাঙের জীব আমাদের মতন মুখের পেছন দিকে আটকানো থাকে না, আটকানো থাকে সামনের দিকে। আর সেই আঠালো জীব শিকারের ওপর ছুঁড়ে দিয়ে একটা ব্যাং ঠিক যেভাবে শিকার ধরে, সেইভাবেই কার্তিকেয়ান এইমাত্র দীপনের মাথাটা ধড় থেকে ছিঁড়ে নিল। আয়েঙ্গার দম্পতিকে রেখে করণজিৎকে সঙ্গে নিয়ে নীল আর বদ্রীনাথ নেমে এলেন ঋষি গঙ্গার তীরে।
চলুন চ্যাটার্জি স্যার, গাড়ি এসে গেছে।
চলুন
চলুন।
রণজিতের পাঠানো গাড়ি এসে গেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন নীল চ্যাটার্জি। করণজিৎ মাত্র 1 বেলা থাকবে দেরাদুনে। মেয়ে তুয়ার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে আসবে তুয়াটলিতে। সঙ্গে করে নিয়ে আসবে আগামী কয়েক মাসের খাবার, বৃষ্টির লিখে দেওয়া কিছু কেমিক্যাল, ওদের ল্যাবরেটরিতেই পাওয়া যাবে সেগুলো। যতদিন না কার্তিকেয়ান আবার পুরোপুরি মানুষের চেহারা ফিরে পাচ্ছে, ততদিন ওদের সঙ্গে কারণও দুয়াটলিতেই থাকবে। তবে মাঝে মাঝে দেহরাদূনে ওর মেয়ের কাছে ফিরবে বই কি, সেই সময় বদ্রীনাথজি আসবেন ওকে রিলিফ দিতে। তুয়াটলিতে নিজেদের ভাঙা ঘরটাকে সারিয়ে সেখানেই থাকবেন তিনি। গাড়িতে উঠতে উঠতে বদ্রীনাথ বললেন,
আফটার অল জন্মভূমি, বুঝলেন চ্যাটার্জি সাহেব, ওর টান আড়ানো ভারী মুশকিল আছে।
ঠিকই বলেছেন, আমাকেও কলকাতা টানছে। চলুন ভাই সুন্দর সিং, গাড়ি স্টার্ট দিন।
সানডে সাসপেন্সে শুনলেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা নীল চ্যাটার্জি অ্যাডভেঞ্চার কাহিনী 5 নম্বর স্পেসিমেন। গল্প পাঠে শেখর, নীল চ্যাটার্জির চরিত্রে দীপ বসু, রণজিৎ সৃজন, দীপন শুক্লা ঋতব্রত মুখার্জি, বদ্রীনাথ দিব্যেন্দু দত্ত, কার্তিকেয়ন প্রসূন দাস, বৃষ্টি সুনয়না ভৌমিক, করণজিৎ অন্বেষ, নাট্যরূপ ও পরিচালনা শাউলি মজুমদার, শব্দগ্রহণ আবহ এবং ধ্বনি প্রক্ষেপণ সত্যজিৎ সেন, শব্দমিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট, গল্পের সূত্রধার এবং সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/mirchibangla এবং গানা অ্যাপে।